This track was downloaded from FusionBD.com.
যাহা বলিব সত্য বলিব, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন ABC রেডিও FM 89.2। এই মুহূর্তে আরজি কিবরিয়া আমি আপনার সঙ্গে রয়েছি, এবং আমার সঙ্গে রয়েছে আমার টিম মেম্বাররা বরাবরের মতোই, আরজি সুমন, সাউন্ড এডিটর মঞ্জু, এবং এই অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় হ্যালো 8920 টিম। প্রিয় শ্রোতা, যাহা বলিব সত্য বলিব নিয়ে নতুন করে কিছু বলার নেই, শুধু একটা কথাই বলতে পারি, বাংলাদেশের রেডিওর ইতিহাসে সবচাইতে চ্যালেঞ্জিং রেডিও রিয়েলিটি শো যাহা বলিব সত্য বলিব। এখানে এসে মানুষ তার জীবনের অপরাধ বোধ এবং ভুলগুলো অকপটে লাখো মানুষের সামনে স্বীকার করে। আজকে কে রয়েছে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে নিজের জীবনের ভুল এবং অপরাধগুলো লাখো মানুষের সামনে স্বীকার করবার জন্য, সেটা আমরা প্রথমেই জেনে নিতে চাই আর যে সুমনের কাছ থেকে।
যাহা বলিব সত্য বলিব।
ধন্যবাদ কৃপিয়া। প্রিয় শ্রোতা, আজ সত্যের মঞ্চে বসে নিজের ভুল স্বীকার করে আমাদের সবাইকে সতর্ক করবেন শাহিন। দেখে হয়তো বোঝা যাবে না এই মানুষটি কিভাবে এত সুন্দর করে কোনো কিছু ভাবতে পারে। শাহিন খুবই হাস্যোজ্জ্বল এক মানুষ। বন্ধু, আড্ডা, গান বাজনা এসব হলে তার আর আনন্দের সীমা থাকে না। চাওয়া পাওয়ার হিসাবটা খুব কমই করেন শাহিন। বর্তমানকে তিনি খুব ভালোভাবে উপভোগ করতে চান। যখন হাতে টাকা থাকে কাউকে সাহায্য করতে দ্বিধা করেন না। এমনও হয়েছে কাউকে সাহায্য করতে গিয়ে উল্টো নিজেই বিপদে পড়ে গেছেন, তারপরও সাহায্য করা ছেড়ে দেননি। কাউকে সাহায্য করতে পারাটাকে বেশ উপভোগ করেন শাহিন। আরও একটা গুণ রয়েছে শাহিনের মধ্যে, যে কোনো কাজই খুব সহজে রপ্ত করতে পারেন তিনি। শাহিনের জীবনের বাকি ইতিহাস জানতে ফিরে যাচ্ছি আবারও কিবরিয়ার কাছে।
যাহা বলিব সত্য বলিব।
অনেক অনেক ধন্যবাদ সুমন আমাদেরকে জানিয়ে দেবার জন্য। আজকে শাহিন তার জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে লাখো মানুষের মুখোমুখি হচ্ছে। প্রথমেই আমরা জানতে চাই প্রিয় শ্রোতা, আজকে যিনি অতিথি আছেন তার বিবেকটা কোন ঘটনার দ্বারা কিংবা কোন ব্যক্তি জাগ্রত করেছিল?
জি, আমার এই অকারেন্স কাজের থেকে আসার জন্য আমার একটা ফ্রেন্ড আসল, তার নাম হলো শামিম। তো ওর আমি একসাথে কাজগুলোর ভিতরে জড়িত আসছিলাম, মানে অনেক অকারেন্স করা হয়েছে ওরা নিয়ে। তো ওরে যখন মারা ফেলে, তার মানে ওর মারার পরের থেকে আমি ভালো হয়ে যাই।
তার মানে আপনার ফ্রেন্ডের এই মৃত্যুর ঘটনাটি আসলে আপনার বিবেককে জাগিয়ে দিয়েছে, তাই তো?
জি।
প্রিয় শ্রোতা, আমরা প্রথমেই বিবেকের বিষয়টি শুনে নিলাম। আমরা বিশ্বাস করি বিবেক হচ্ছে এমন একটি বিষয় যেটাকে জাগার জন্যে কোনো মানুষের ভূমিকার প্রয়োজন হয় কিংবা কোনো ঘটনার প্রয়োজন হয়, যেটি আসলে একজন মানুষকে ভুল পথ থেকে সত্য পথের দিকে নিয়ে আসতে পারে। আমরা জানলাম আজকে যিনি জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করতে এসেছেন শাহীন, তার বিবেকটা কিভাবে জেগেছিল। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের মূল পর্বে ঢুকতে চাই, তবে তার আগে আপনাদেরকে বলছি, যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে যদি এসে আপনি আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো স্বীকার করতে চান, সেক্ষেত্রে নিয়মটি হচ্ছে আপনি প্রথমে আপনার সেলফোনে গিয়ে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। এবং এই অনুষ্ঠানটি চলাকালীন সময় থাকবে SMS পোল, আপনি তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়ে দিতে পারেন। যদি SMS পোলে আমরা 9 ভোট বেশি পাই, তাহলে তাৎক্ষণিকভাবে আমরা আমাদের অনুষ্ঠানে অতিথির যে বর্ণনা সেই বর্ণনা থামিয়ে দেবো। কারণ যাদের জন্য আমাদের এই অনুষ্ঠান, তারা যদি অতিথির জীবনের অপ্রিয় সত্যগুলোকে বিশ্বাস করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আমাদের এই অনুষ্ঠানের কন্টিনিউ করা কোনো যুক্তি নেই। এবং সে কারণেই আমরা বলে থাকি আপনার ভোটটি খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শ্রোতা, SMS পোলের মাধ্যমে আপনি আপনার মতামত জানিয়ে দেবেন ইয়েস এবং নোর মাধ্যমে। তবে তার আগে আপনাকে যেটা বলতে চাই, আজকে এক্সপার্ট প্যানেল থেকে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম। প্রথমেই আমি তার সঙ্গে একটু ফোনে কথা বলে নিতে চাই। ডক্টর তাজুল ইসলাম, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? আমরা আশা করছি যে পুরো অনুষ্ঠান আপনি আমাদের সঙ্গে থাকবেন লাইভ এবং আমাদেরকে শুনে আপনার মূল্যবান মতামত আপনি প্রদান করবেন। প্রিয় শ্রোতা, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানটিতে যে অপ্রিয় সত্যগুলো উঠে আসে, অপরাধ বোধগুলো উঠে আসে, সেটি মূলত তিন পর্বে বিভক্ত। একটা হচ্ছে ভুল বা অপরাধের কারণ কি ছিল, ভুল এবং অপরাধটা আসলে কি ছিল, এবং সবশেষ পর্বটি হচ্ছে ভুল ও অপরাধের পরিণতি কি ছিল। আমরা শুরু করছি শাহীনের জীবনের অপ্রিয় সত্য নিয়ে যাহা বলিব সত্য বলিবর মূল পর্ব। ওকে শাহীন, আমরা তো ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করতে চাই। আমার মনে হয় আপনি যে আজকে অপরাধগুলো স্বীকার করতে এখানে এসেছেন, সেগুলোর জন্মটা কিভাবে হয়েছিল সে ব্যাকগ্রাউন্ডে আমরা যেতে চাই। আপনি কোথা থেকে শুরু করতে চান?
ছোটকালের থেকে শুরু করতে চাই।
শুরু করুন।
আমার বয়স যখন 8 বছর ছিল, তো তখন আমার পড়ালেখার প্রতি অনেক মন আসছিল। তো আমার আম্মা অনেক কষ্ট করে আমাদের মানে একটা স্কুলে ভর্তি করে, আমার চাচা ছিল একটা অনেক বড় নেতা, তো আমার বাবা উনি 2 নম্বর ব্যবসা করতো।
কিসের ব্যবসা করতো?
উনি মদ, তারপরে গাঁজা, এসবের ব্যবসা করতো। তো
কয় ভাই বোন ছিলেন আপনারা?
যে আমার আব্বা তো 3টা বিয়ে করছে, তো আমি দ্বিতীয় ঘরের, আমার একটা বোন একটা, আর আমি আমার ভাই, দুজন। আমার আব্বা তখন আমাদেরকে বাজার মজার কিছু দিত না, তো আমার আম্মা কষ্ট করে কাজ করতে 10 নম্বর ঝেটপট্টিতে। আমার একটা মামাতো ভাইয়ের দোকান আছিল, তো ওই দোকানে আমার আম্মা চাকরি করতো। আমার এই স্কুলে ভর্তি করে দেয় শ্যানপাড়া প্রাথমিক উচ্চ বিদ্যালয়, তো আমি ওইখানে পড়ালেখা করতেছি।
কত সালের ঘটনা এটা?
এটা আপনার 2004-এর ঘটনা হবে,
শ্যানপাড়া প্রাথমিক বিদ্যালয়ে।
তো তারপরে আমি পড়াশোনা করতেছি, তো আমার খালাতো বোনের জামাই উনি ফেন্সি ডেলের ব্যবসা করতো, ওনার বড় ভাইও ফেন্সি ডেলের ব্যবসা করতো। তো ওনার কাছে কোনো লোক আসলো না, উনি কি করছে, আমার খালার বাড়িতে বেড়াইতে এসে আমার নেওয়ার জন্য, আমার নিতে পারে নাই। তো তারপর আমার খালার বাড়ির থেকে উনি 20,000 টাকা চুরি করে উনি চলে যায় ওনার দেশে। এটা আমার দুলা ভাই মানে খালাতো বোন।
আপনাকে নেওয়ার জন্য কেন আসছিল?
মানে ওনার কাছে কোনো লোক আসলো না ওনার মাল সাপ্লাই দেওয়ার জন্য, আমার নিতে চাইছিল, তো নিতে পারে নাই।
নিতে পারে নাই কেন?
আমি তখন যাই নাই, তখন আমার পড়ালেখার অনেক একটা আগ্রহ আসছিল। তারপরে আমি যেতে চাই নাই, তো আমার খালাতো বোনের জামাই কি করছে, ঘরের থেকে 20,000 টাকা নিয়ে চলে গেছে। তখন
আপনার খালাদের ঘর থেকে কিভাবে নিল, আপনারা কি একসাথে থাকতেন?
না, আমাদের খালার বাড়ি আর আমাদের বাড়ি মানে পাশাপাশি আসলো। তো আমি আমার ওইখানে গেছি, আমার খালাতো আমার একটা ভাগ্নি আসলো দেখতে গেছি, তো আমার খালাতো বোনের জামাই তো টাকা নিয়ে গেছে, আমার খালা আবার বাসায় এসে দেখে টাকা নেই, তো সম্পূর্ণ চাপটা আমার উপরে পড়ছে।
আপনারও কি সন্দেহ করেছে?
জি। তো তারপরে আমার মা আমারে মারধর করে আমারে কি করলো মানে বাসা থেকে বের করে দিল, যে আমি তোর এত কষ্ট করে পাইলা, পড়ালেখা করাইতেছি, খাওয়াইতেছি, তুই কিভাবে এই জিনিসটা করলি?
আপনার মাও আপনাকে বিশ্বাস করতে পারছিল না। কেন বিশ্বাস করতে পারছিল না? কারণ আপনার মধ্যে কি এমন কোন আচরণ ছিল যে কারণে আপনাকে সন্দেহ করছে সবাই?
না, ওটা তো আমার আম্মু কষ্টে বলছে।
আপনার বাবার যে ব্যাড রেকর্ড ছিল সেটা তো সবাই জানতো।
হ্যাঁ, এটা সবাই আমাদের এইখানে সবাই জানতো।
কি কি করতো উনি?
উনি তো মনে করেন মদ বিক্রি করতো, গাঁজা বিক্রি করতো, তারপরে 2-3টা বিয়ে করছে।
আপনার মা আপনাদেরকে লালন পালন করার জন্য কাজ করতেন, আপনি বলছিলেন কিসের জন্য কাজ করতো? উনি
জুটের কাজ করতো।
কয় টাকা পেতে হতে?
বেতন পাইতে হলো 1400-1500 টাকা
প্রতি মাসে।
আমার আপু আসলো, আমার আপু তো আমার বড়, উনি গার্মেন্টসে চাকরি করতো, উনি ও টাকা পয়সা দিত, দুজনের টাকা দিয়ে আমাদের সংসারটা মানে চলতো।
ওকে ফাইন, আপনার মাও আপনাকে সন্দেহ করা শুরু করলো, তারপর?
তারপর সন্দেহ করার পরে আমি চলে গেলাম, আমার একটা ছোট একটা সাইকেল আসলো, সাইকেলটাতে আমি ভাঙ্গারি দোকানে 400 টাকা বিক্রি করি। তো বিক্রি করার পরে আমার ওই বন্ধু আসলো, ওই যে শামীম, ওই আমার ওই বন্ধুদের নিয়ে আমি কমলাপুর রেল স্টেশনে চলে যাই। ওই শামীম চিনতো, ও আমারে নিয়ে গেছে। যাই ওইখানে একটা বল কিনলাম, একটা ছুরি কিনলাম আর লবণের বাটি কিনলাম। কিনে আপনার এই কারণ বাজারের থেকে কিছু শসা কিনে নিয়ে আমি রাত্রে পরে সারাদিন ওইখানে বিক্রি করি। তো বিক্রি করার পরে আমার ভালো টাকা ইনকাম হয়েছে, আমরা দুজনে খাওয়া দাওয়া করছি। তো খাওয়া দাওয়ার পরে তিন চার দিন ওইখানে আসছিলাম, থাকার পরে আমার অনেক কান্না পেটেছে। আমার
একটু 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 থামাই আপনাকে, আপনার মা যখন আপনাকে ধরনের কথা বললো, বলার পরে আপনার এই ধরনের কাজ করার চিন্তা মাথার মধ্যে কেন আসলো?
চিন্তা করছি আমার তো এখন খাওয়া লাগবে, থাকা লাগবে।
কেন আপনাকে তো বাড়ি থেকে বের করে দেয়,
বাড়ি থেকে আমার তো উঠতে দিতেছে না, বলতেছে তুই টাকা কি করছিস, টাকা নিয়ে তারপরে তুই বাড়ি আস।
এটা কি বলে
আমার আম্মা বলছে, আমার অনেক মারছিল, জুতা দিয়ে পিটাইছিল, তারপরে লাঠি দিয়ে পিটাইছিল, পরে পিঁপড়ার ভিতরে আমার দাঁড়া করে রাখছিল,
লাল পিঁপড়ার ভিতরে।
জি, মানে সত্যটা জানার জন্য। কিন্তু আমি বলছি যে আমি জিনিসটা নিই নাই।
তারপরে আপনি আপনার বন্ধু শামীমকে নিলেন সাথে, আপনার নামের সাথে একটু মিল রয়েছে শাহীন এবং শামীম। আপনার সাথে ও বয়সের কোনো পার্থক্য ছিল না, একই বয়সে ছিলেন আপনারা?
হতে ও আমার তো এক দেড় বছরের বড় হইল।
ওকে, তারপর?
তো তারপর এখানে তিন চার দিন থাকার পরে আমার প্রচুর কান্না পাইতেছে। তো আসার পরে
তিন দিন থাকার পরে কি করলেন, বাড়ি ফিরে চলে আসলেন?
হ্যাঁ, তিন চার দিন থাকার পরে মানে প্রচুর কান্না পাইতেছে আমার, আমার আম্মার জন্য, যে আমার আম্মার আমি দেখি না কি না কি হইতেছে। পরে আমার আম্মার জন্য, আবার আমার সব সময়ের জন্যই টান আমার আম্মার জন্য। তো আইসা দেখি কি আমি আমার বোন যেন এটা চলে আইছে, আইসা টাকাটা ওনারে দিয়ে দিছে আমার আন্টি, যে আম্মা আমি তো টাকাটা নিয়েছিলাম এরকম কাজের জন্য, এই যে টাকাটা দিয়ে গেলাম। তো তারপরে ওনারা ভুল সব বুঝতে পারছে, আমার ধৈর্য অনেক কান্নাকাটার, আল্লাহর কি অশিষ্ট রহমত, মানে আমি যেদিন আমার দুলা হয়ে আইছি ওদিনই আমি মানে বাড়িতে আইছি। আসার পরে আমার ধৈর্য অনেক কান্নাকাটি করলো, আমার দুধ মুখ দিয়ে গোসল করাইলো আমার আম্মারা। তো করার পরে অনেক দিন এরকম আছে। তো আমার চাচা পাঁচ নং ওয়ার্ডের ভালো একটা নেতা আসছিল, তো ওনার সাথে আমি আবার কি করি, ওই বিচার এচার হইলে তো ওনার সাথে আমি যাওয়া আসা করছি।
চাচা কি আপন চাচা?
হ্যাঁ, আমার আপন চাচা।
ওকে,
আমার আমার আব্বার ছোট। তো ওই চাচার সাথে উঠা বসা করতাম। তো ওই পুরান ঢাকা মিন্টু নামের একটা বিশাল বড় ক্যাডার সন্ত্রাস, মিন্টু আবার এভিনিউ 5 প্যারিস রোডে থাকতো, আর ভাই হলো একজন র‍্যাপের অফিসার মিন্টুর ভাই। মিন্টু আমারে কিভাবে দেখছে, আমার বোনের বিয়ে হয়েছিল, তো আমার বোনের বিয়ের ভিতরে মনে করেন আমি এভিনিউ 5 প্যারিস রোডে প্যান্ডেল সাজাইছিল। তো প্যান্ডেল সাজানোর পরে আমি গেছি ওইখানে, তো আমার মামাতো বোনের ওন্না ধরে একটা লোক টান দিছে, ওরা মদ খেয়ে আমার বোনের অন্যদের টান দিচ্ছে। পরে আমি আবার কি করছি, চেয়ার দিয়ে ওগুলো মারছে। তো মারার পরে ওই মিন্টুর লোক আছে এগুলো আমি বুঝতে পারি নাই। তো মিন্টুর লোক থাকার পরে মিন্টু আমারে কি করলো, আমিও মানে আমাদের অফার দিছে যে তুমি এরকম এরকম বিষয়, তুমি কি আমার সাথে কাজ করবো, তোমার চাচার থেকে তোমার বড় বানিয়ে দেবো।
কে অফার দিয়েছে?
মিন্টু।
মিন্টু কি আপনাকে এই ঘটনার পরে অফার দিয়েছে না আগে অফার দিয়েছে?
মারামারির পরে।
মারামারির পরে আপনাকে ডিরেক্টলি অফার দিয়ে দিল?
আমাকে বলছে যে তুমি কি বড় হইতে চাও, তোমার চাচার থেকে বড় বানাই মো তোমার।
তুমি মারলেন, মারার পরে ওনার সাথে দেখা হলো কিভাবে?
ওই মিন্টু ওইখানে আসলো, ওর মানে ওর ফ্রেন্ডের কি আমি মারছি, তো ওরা মুরব্বী টাইপের আসছিল, একটু বয়স আমার থেকে অনেক বড় আসছিল। পরে ওই মিন্টু আমার অফার দিয়েছে, তো আমি রাজি হইলাম না। এইভাবে আস্তে আস্তে প্রায় তিন চার বছর পরে মিন্টু আমার মানে চোখে চোখে রাখতেছে যে আমি কোথায় যাই, কি করতেছি, আমার ভালো একটা ড্রেস।
আপনি যে মানলেন, যেহেতু মিন্টুর লোকজন ওখানে ছিল, আপনাকে কিছু বলেনি?
না, ওরা আমার কিচ্ছু বলে নাই, আমার চুর পরিমাণ একটা টাস্ক করে নি। পরে আমি কোথায় যাই কি করি সব খবরা খবর মিন্টু আমার রাখতেছে, যে শাহীন কই যায় কি করে। সেইভাবে হইতে যখন আমার বয়স 12 বছর হয়, তো হওয়ার পরে আমার এই মিন্টু কি করলো, আমি যাইতে চাই না, মিন্টু আমাদের নিয়ে গেল।
কিভাবে নিল?
এই পুরান ঢাকায় আমার মানে গাড়ির ভিতরে করে নিয়ে গেল।
ফাইন, লেটস স্টপ দ্য স্টোরি। প্রথম কথা হচ্ছে যেটা, যে আমরা যেভাবে আপনার কাছ থেকে শুনছি, উই আর রিয়েলি রিয়েলি কনফিউজ। মনে হচ্ছে যে মিন্টু 3 বছর ধরে উৎপেতি ছিল আপনাকে নিয়ে যাওয়ার জন্য, এটা আনবিলিভেবল। প্রথম কথা হচ্ছে হাউ ইট হ্যাপেন, ইট হ্যাজ টু বি ক্লিয়ার। দেখেন, মিন্টু আপনাকে, আপনি মারামারি করছেন, মিন্টু তো আপনার বসে বসে মারামারি দেখেছে, আপনার ধারণা, আপনি যেটা বলছিলেন, ফাইন, তার হয়তো কিউরিওসিটি হতে পারে যে ছেলেটাকে প্রচন্ড সাহসী, সেই জায়গা থেকে আমাদের বিশ্বাসযোগ্যতা, ঠিক আছে, ফাইন। তারপরে ধাম করে 3 বছর পরে মিন্টু আপনার বাড়িতে গাড়ি পাঠিয়ে দিয়ে তুলে নিয়ে যাবে, নিশ্চয়ই এরকম কোনো ঘটনা, কোনো একটা ঘটনা ছিল, ঘটনাটা কি ছিল?
মানে 3 বছর পরে মিন্টু কি করলো, আমি এডমি 5 প্যারিস স্টোরে, তো আমার বোনের বাচ্চা হইব মানে হয়েছে, তো মিষ্টি নিয়ে আমি আইতেছি। আওয়ার পরে এডমি 5 প্যারিস স্টোরে রিক্সা দিয়ে নামার পরে মিন্টু আমার বলতেছে, শাহীন তোমার চাচার তো এরকম সমস্যা, চলো আমার করে পাঠাইছে। আমার চাচারে আমি প্রচন্ড ভালোবাসতাম, বাট আমারও বাসত, তো আমার ওই চাচার কথা শুনে আমি মানে আর থাকতে পারলাম না। তো
ওনার কি সমস্যার কথা বলেছিল?
বলছিলেন যে তোমার চাচা এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার চলতে তোমাদের সবাই গেছে।
3 বছরের মধ্যে কি মিন্টুর সঙ্গে আপনার যোগাযোগ ছিল?
না, আমার কোনো যোগাযোগ আসলো না। শুধু আমি একটা জিনিস অবাক হয়ে গেছি, আমি যদি একটা হোটেলে যাই যদি কিছু খাইতাম আমাকে দাম নিত না, একটা দোকানে যাই যদি চা খাইতাম আমার তো কোনো দাম নিত না, একটা শার্ট একটা প্যান্ট পছন্দ হইলে আমি নিলাম আমার তো কোনো দাম নেই। আমি ভয়ে মানে আমার জিনিসগুলো আমি কিনতাম না, আমি অন্যজনের দিয়ে কিনেছিলাম, যে আমি কি, আমি কি, আমার পরিচয়টা কি, আমার যে মানুষ এরকম ইয়ে করে, আমার তো কোনো টাকা পয়সা কিছু নেয় না, এই জিনিসটা মানে অনেক ভয় পাইতাম আমি। তো তারপরে মিন্টু আমাদের নিয়ে গেলো, গাড়িতে উঠেলো।
দাঁড়ান, 12 বছর বয়সের একটা ছেলে, সে দোকানে গিয়ে জিনিসপত্র কিনবে, কেউ আপনার কাছ থেকে দাম নেবে না, এটা লোকজনের কাছে কতটা বিশ্বাসযোগ্য মনে হবে? কেন দাম নিত না আপনার?
দাম নিত না, আমার যা সন্দেহ, মিন্টুর যে লোকটা আছে ওদের ক্যারিয়ারটা বিশাল বড়, মাফিয়ার গ্রুপের মতো, ডনের মতো, মানে ও চলতো পুরান ঢাকার ভিতরে, এখনো নাম করা, বাট এখন তো ওইসব বাদ দিছে। তো ওর নাম মানে শুনলে আমার বোধ হয় যা আমার সাথে লোক থাকতো সবসময়, কিন্তু একটা অচেনা লোক যদি আমার সাথে চলে বা ইশারা দিয়ে যদি একটা লোকের যদি কিছু বলে, তাহলে তুই লোকটা তার কথা মানতে হইব, কারণ আমি ছোট উনি বড়, ঠিক আছে না? তো আমার সন্দেহ মানে এইটা যে ওরা ইশারার মাধ্যমে বা যে কোনো কিছুর মাধ্যমে আমার ভিতরে এই ভয়টা মানে ঢুকাইত, আমার এটা সন্দেহ।
আপনি কি বলতেন?
বলতাম যে এটা কি ধরনের কাজ, আপনি আমার থেকে নেন না কেন? বলতেছে যে তোমার বাবা দিয়ে গেছে, তোমার ভাইয়া দিয়ে গেছে, তোমার আপু দিয়ে গেছে, এইসব
বাবা দিয়ে গেছে। আপনার বাবা তো দিয়ে জিজ্ঞেস করতেন না?
হ্যাঁ বলতাম যে তোমার বাবা
কিনতেন আপনি?
আমি শার্ট প্যান্ট বা খেলার জন্য আগে পাগলা ছিলাম, তো ওই জার্সি ছোট শর্ট প্যান্ট গুলো এগুলো কেনার জন্য আমার বেশি চাহিদা আছে।
তো এগুলো যদি আপনি একটা দোকান থেকে কেনেন, সঙ্গে সঙ্গে ওখানে মিন্টুর লোক গিয়ে আপনাকে ফলো করে আপনাকে সঙ্গে সঙ্গে ই করে দিবে, আমি তো বুঝলাম না কিভাবে, কতটা বিশ্বাসযোগ্য?
তো আমিও বিশ্বাস করতে পারতাম না, কিন্তু এইসব কাহিনীগুলো যদি আপনি আমাদের সাথে যেতেন বা আমার এরিয়াটার ভিতরে যদি যেতেন, তাহলে বোধহয় আপনি বিশ্বাস করতে পারতেন। মানুষের তো মুখে বলে সবকিছু বিশ্বাস করানো যায় না।
প্রিয় শ্রোতা, উই আর রিয়েলি কনফিউজ। আমরা বারবারই বলছিলাম যে SMS কল খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি মনে করেন যে ও যেটা বলছে সেটা বিলিভ করার মতো না, দিস ওনলি হ্যাপেন ইন সিনেমা নট ইন রিয়েল লাইফ, দেন আপনি যেটা করতে পারেন, আপনি আপনার ভোটের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। যদি আমরা দেখি যে 51% ও নো, তাহলে আমরা গল্প এখানে স্টপ করে দিব এবং আমরা জীবনের অপ্রিয় সত্যের বাকি বিষয়গুলোর দিকে আমরা যাবো না, এগোবো না, কারণ আমরা জানি যে আপনার জায়গা থেকে যদি আপনি বিশ্বাস করতে না পারেন, তাহলে আজকের যে অপ্রিয় সত্য সেটি আপনার মনে কোনো ইম্প্যাক্ট তৈরি করবে না। আর আমরা বারবারই বলে থাকি যারা এখানে আসেন তাদের অপ্রিয় সত্যগুলো যদি আপনাদের মনে ইম্প্যাক্ট তৈরি না করে এবং সেটা যদি পজিটিভ অর্থে আপনাকে ভালো পথ না দেখায়, তাহলে আমাদের এই অনুষ্ঠানের কোনো যথার্থতা নেই। আমরা একটা SMS পোলের আহ্বান করছি। আমরা একটু পরেই জানতে চাই আপনার কাছ থেকে যে আপনি যদি বিলিভের পার্সেন্টেজ যদি এরকম হয় যে 51%, সেটা যদি 50% এক ভাগও বেশি হয়, তাহলে আমরা এই গল্প এখানেই থামিয়ে দেবো। ওকে, লেট ইট বি, আপনার মতামত জানিয়ে দিন। যে কাজটি করবেন, প্রথমে লিখবেন ABC ইয়েস অথবা নো। যদি মনে করেন যে আপনি ও যা বলছে সেটা কন্টিনিউ করা উচিত, কারণ এই জিনিসগুলোর যুক্তিসিদ্ধ উত্তর হয়তো বা পরবর্তীতে পাওয়া যেতে পারে, তাহলে আপনি লিখবেন ইয়েস। যদি আপনি মনে করেন যে ও যা বলছে ওর বয়স থেকে শুরু করে এখন পর্যন্ত উই আর রিয়েলি কনফিউজ এবং সেটা বিশ্বাস করার মতো না, তাহলে আপনি লিখবেন নো। লিখে ঝটপট পাঠিয়ে দেবেন 2221 নম্বরে, তার মানে 2221 নম্বরে। আমি আবারও বলছি, প্রথমে লিখতে হবে ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 2221 নম্বরে। আমরা একেবারে ব্যাকগ্রাউন্ডে রয়েছি শাহিন, আমাদের ছোট্ট একটা বিরতি নিতে হবে। আমরা যদি দেখি যে লো পার্সেন্টেজ বেশি, তাহলে আমরা আপনার গল্পটা এখানেই থামিয়ে দেবো। আপনি সেই জায়গাটা থেকে আপনার শ্রোতাদের কিছু বলার আছে?
জি, আমার শ্রোতাদের কাছে শুধু একটি কিছু বলার আছে যে আমার কথাগুলো যদি বিশ্বাস না হয়, ওনারা যদি বিশ্বাস না করে, তাহলে ওনাদের যা করার ওনারা তাই করবে।
বাট আপনি যেটা বলছেন সেগুলো তো অনেক বেশি কনফিউজিং, মানুষ কেন বিশ্বাস করবে?
এইটাই, যদি বিশ্বাস না করে তাহলে তো আর কিছু আমার করার নেই, কারণ আমি যা সত্য তাই বলতেছি, কারণ মানুষের সাথে প্রতারণা করতে করতে আজকে অনেক এই পর্যন্ত আসছি, তো বাদ দিছি বেশি দিন হয় নাই, তো অনেক কিছুই বলছি। তো যদি আমার এই কথাগুলো বিশ্বাস না হয়, তাহলে আমার আর কিছু করার নেই।
ওকে প্রিয় শ্রোতা, আমরা মাত্র 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, আপনি ঝটপট আপনার মতামত জানিয়ে দিন। একটু পরে ফিরে এসে আমরা জেনে নেব কম্পিউটারের কাছ থেকে SMS পোলের রেজাল্ট। 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি।
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব,
কি প্রিয় শ্রোতা, তিন মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি যাহা বলিব সত্য বলিবতে। আপনি শুনছেন আর জি কিবরিয়াকে। আজকে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে জীবনের অপ্রিয় সত্যগুলো নিয়ে হাজির হয়েছে শাহীন। অপ্রিয় সত্যের ব্যাকগ্রাউন্ডে রয়েছে সে, এবং আমরা প্রচুর পরিমাণে কনফিউজ। অনেকেই বিলিভ করতে পারছি, অনেকেই বিলিভ করতে পারছি না। ইয়েস নো দিয়ে মাখামাখি হয়ে গিয়েছে আমাদের ওয়েবসাইট এবং কম্পিউটার শো জাজমেন্টে রয়েছে এই মুহূর্তে যে কত শতাংশ মানুষ এটাকে বিলিভ করছে এবং কত শতাংশ মানুষ এটাকে বিলিভ করছে না। আমরা একটু পরেই রেজাল্টটা পেয়ে যাব, তবে তার আগে আমি আরো কিছু কোশ্চেন করতে চাই আমাদের অতিথি শাহীনকে। শাহীন, আপনি যেটা প্রথমে বলছিলেন যে আপনার চাচা, তার সঙ্গে এই ভদ্রলোকের একটা বিরোধ ছিল, তারা তো একই দল করতেন, একই রাজনৈতিক দল করতেন?
না, মিন্টু কোনো দলে তো এভাবে যোগ আসেল না। ও শুধু দল করতো, মানে বিশাল বড় বড় কাজ নিত,
দলের কাছ থেকে বড় বড় কাজ নিত, মানে অপরাধের কাজ নিত, তাই তো?
অপরাধের কাজ
নিত। আর আপনার চাচা তো একটা রাজনৈতিক দলের সঙ্গে ছিলেন?
জি।
আচ্ছা, তো আপনার চাচার সাথে ওনার দ্বন্দ্বের কারণটা কি ছিল?
ওনার দ্বন্দ্বের কারণ আছে, আমাদের এখানে অনেকগুলো অ্যাপার্টমেন্ট হয়েছে, বাট এখানে বড় বড় অনেক কাজ আছে, গেট লক হইতো, কিন্তু আমার চাচা ওইটা জানতো, ওর বিষয়ে তো ওরে ওইটা করতে দিত না। আমার চাচা অনেক একটা সৎ একটা লোক আসলো, করতে দিত না, ওই জন্য মানে মিন্টু আমার চাচার পিছনে লাগছিল।
আপনার চাচা কেন করতে দিত না?
চাচা, আমার চাচা করতে দিত না যে মানুষের জিনিসকে মেরে খাওয়া কোনো ভালো না। একটা লোক একটা অ্যাপার্টমেন্ট উঠাইতে আসতো, ওইখান থেকে চাঁদা চাওয়া, এটা তো কোনো নেওয়ার কোনো নিয়ম নেই, এটা মানে বলতো আমার চাচা।
ওনাকে খারাপ কাজ করতে দিত না?
জি জি।
উনি কি খারাপ কাজ করতো?
উনি খারাপ কাজ করতো, মানুষ খুন করতো, তারপরে বড় বড় গার্মেন্টসের থেকে চাঁদা চাইতো, অ্যাপার্টমেন্ট হইলে ওইখান থেকে চাঁদা চাইতো।
কতদিন যাবত আপনার চাচা এটা বাধা দিয়ে আসছে?
প্রায় অনেক দিন যাবত, দুই আড়াই বছর এরকম।
এই দুই আড়াই বছর, এবং এই মিন্টুই আপনাকে টার্গেট করেছে?
জি।
এবং সে টার্গেট করে আপনাকে এইভাবে দোকান দোকানে বিভিন্ন জায়গাগুলোতে সে ফ্রি করে রেখেছে, তাই তো? এটার পেছনে কোনো কারণ কি ছিল?
এটার পেছনের কারণ কি ছিল যে আমার চাচারে বুঝাই বুঝি যে তুই যেহেতু আমার এগুলো করতে দিস না, তাহলে তো রক্তের লোকই এগুলো করতেছে,
মানে আপনাকে হাত করা। প্রিয় শ্রোতা, এটা হচ্ছে ওর লজিক, কিন্তু আপনারা কতটুকু বিলিভ করেছেন? এবং একই সাথে আপনাদের জায়গাটা থেকে যদি মনে করেন ওর অপ্রিয় সত্যকে এগিয়ে নেওয়া যায়, তাহলে সেটার পেছনে কতজন ইয়েস লিখেছেন সেটা আমরা এই মুহূর্তে জানবো কম্পিউটারের কাছ থেকে। চলুন দেখা যাক কম্পিউটার কি বলছে, কত পার্সেন্ট লোক বলছে ইয়েস এবং কত পার্সেন্ট লোক বলছে নো এবং কত পার্সেন্ট লোক বলছে নো। কমেন্টস
No, 45%, no comments, 10%.
অদ্ভুত একটা বিষয় আমরা লক্ষ্য করছি প্রিয় শ্রোতা, 45% বলছে যে ইয়েস এবং 45% নো। এখানে 1% এদিক ওদিক হয়নি এবং বাকি 10% হচ্ছে হলো নো কমেন্টস। এবং এই জায়গাটা থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, অপ্রিয় সত্যটা আসলে আমরা থামিয়ে দেব নাকি সামনের দিকে নিয়ে যাব। আমরা আরেকটু সামনের দিকে এগোতে চাই। এই যে জটলাটা তৈরি হয়েছে এটা আমরা যদি পরিষ্কার করতে পারি, আরেকটু সামনের দিকে নিয়ে আমরা আরেকটি এসএমএস পোলের মুখোমুখি করবো আপনাদের। ওকে, যেটা আপনি বলছিলেন যে আপনার চাচা ক্ষতিগ্রস্ত হয়েছে, এরকম একটা সংবাদ পাঠিয়ে আপনার কাছে মাইক্রোবাস দিয়ে দেওয়া হয়েছে, সেটা মিন্টুর পক্ষ থেকে, রাইট? তারপরে আপনি কি করলেন?
তো তারপরে আমার নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে আপনার বাবুবাজার ব্রিজ আছে, ব্রিজের এইখানে মিন্টু দাঁড়ায় আসল সাদা লঙ্গি সাদা শার্ট পরে, তো আমার নামাইলো, নামানোর পরে আমার বুকে জড়াইয়া নিল। ওর লোকেরা বলতেছে তোমার মামা লাগে, তো আমি বলতেছি আচ্ছা মামা তাহলে আমার চাচা কোথায়, উনি তো অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি কই? উনি তো এইখানে নাই, উনারা তো বাসায় নিয়ে গেছে। তো আচ্ছা উনার বাসায় নিয়ে গেছে, তাহলে আমার এইখানে আনার উদ্দেশ্যটা কি? কয় বাবা রে আমার কোনো ছেলে মেলে নাই, তোরা আমার নিজের ছেলের মতো জানছিস, তুই যে কত দোকানদারের কাছে গেছিস, কত জায়গায় গেছিস, তোর থেকে কি কোনো টাকা পয়সা রাখছে? আমি কই না, ওইগুলো সব আমার করানো আসলো, তো সব আপনার করানো আসলো, আপনি তো আমার জানাইতে পারতেন যে শাহীন এরকম এরকম বিষয়, আপনি তো এত কিছু।
এই যে তিন বছরে আপনি বিভিন্ন দোকান গিয়েছেন, আপনার কাছ থেকে টাকা রেখেছে, কেউ কেউ টাকা রাখেনি, এরকম একটা পরিস্থিতি আপনি আপনার ফ্যামিলিতে জানিয়েছেন?
হ্যাঁ, আমার ফ্যামিলিতে জানিয়েছি।
জানানোর পরে?
জানানোর পরে ওনারা বলতো না, তো আমরা তো কখনো এগুলো করি নাই, কোনো দোকানে যাইনি।
আপনার মাকে বলতেন?
হ্যাঁ।
আপনার মা জানতো?
আমার মা জানতো, কিন্তু খুব ভয় পাইতো।
প্রিয় শ্রোতা, ওর কথার সত্যতা যাচাইয়ের জন্য সুমন ওর মায়ের সাথে ফোনে যোগাযোগের চেষ্টা করছে। কিছুক্ষণের মধ্যেই আমরা সেই ফোন আলাপের কিছু চুম্বক অংশ আপনাদেরকে শোনাতে পারবো বলে আমাদের মনে হচ্ছে, এবং আমরা ঠিক জানি না যে ওর মার কাছ থেকে যে বক্তব্য আসবে সেটা ওর সাথে কন্ট্রাডিক্ট করে কিনা, দেখা যাক। ওকে, তারপর?
তো তারপর তো আমার ওইখানে কি করলো, উত্তরা 6 নম্বর সেক্টরে নিয়ে আসছে। তোরা নিয়ে আসার পরে এখানে একটা 6-তলা ফ্ল্যাট আছে, ওইখানে আমার রাখছে।
ওকে,
আমার সাথে 4 জন লোক আসছিল, প্রত্যেক দিন আমাদের মানে এক একটা করে ক্যাটালগ দেখাইতো, মেশিনের যেটাকে পিস্তল বলা হয়, তো ওগুলা ক্যাটালগ দেখাইতো যে তোমার কোনটা পছন্দ হয়, আর অনেক অনেক মানে সুন্দরী সুন্দরী মেয়ে নিয়ে আসতো, আয়না বলতো তোমার কি লাগবে, তোমার কোনটা চয়েস হয়, এগুলো আমারে বলতো। তখন মানে আমি জিনিসটির বিষয়ে ভালোভাবে বুঝতাম না, তো না বোঝার পরে আমারে রাখতো এইভাবে রাখতে রাখতে।
রাখতো মানে নাকি আপনাকে কি ওখানে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে?
না, এটা মানে কিডন্যাপের মতো, আবার কিডন্যাপের মতো না, মানে আমার বাসায় ওইটা জানায় দিছে যে তোমার ছেলে আমার কাছে আছে, তোমরা কোনো চিন্তা করো না, মানে এইভাবে ওই জিনিসটারে ইয়ে করছে।
আপনার চাচার সাথে তো সম্পর্ক ভালো না, তাহলে তো এটা নিয়ে রীতিমতো তোলপাড় হয়ে যাওয়ার কথা।
মানে আমারে দিয়ে বলাইছে, আমার অনেক কিছু দিয়ে বলাইছে যে তুই বল যে তোর উপরে কোনো নির্যাতন হইতেছে না কিছু হইতেছে না, তুই এখানে তোর নিজের ইচ্ছাকৃত ভাবে থাকতেছ, তারপর ওইখানে রাখে। তো ওইখানে মানে সুখ শান্তি পাইতে পাইতে আমি আবার বাড়ির রিসেটের সব কিছু ভুলে গেছি, মানে আমার বুঝতেই দিতেছে না যে আমি কিছুর অভাবে আছি না। তো এইভাবে রাখতে রাখতে আমার অনেকদিন হইলো, 2-3 বছর পর আমার কি করলো, হাতে 132 মেশিন দিল, মানে পিস্তল।
উই আর রিয়েলি সরি, আমার মনে হয় না আপনার গল্পটা আমরা নিতে পারবো। 2-3 বছর আপনি ওখানেই ছিলেন, বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ ছিল না?
না, এরপর আর কোনো আমার সাথে কোনো যোগাযোগ আসছিল না।
আপনার মা আপনাকে বলতো না আপনাকে দেখতে ইচ্ছে করে, আপনি একটা মাত্র ছেলে না 2-3 বছর? হাউ ইজ পসিবল?
এটা আপনি যদি ইয়ে না হয়, আমার নাম্বার আছে এখানে, ফোন দিয়ে আপনি জিজ্ঞেস করতে পারেন।
কোন নাম্বারে, কার সাথে কথা বলবো?
আমার আম্মার সাথে। আমি 2-3 বছর এখানে আসছিলাম না, আমি শুধু বুঝতাম যে এগুলোই আমার সব।
প্রিয় শ্রোতা, যে কথাটা আমরা বলছিলাম একটু আগেই, যে সুমন চেষ্টা করেছে ওর মার সাথে কথা বলার জন্য, তো সুমন শাহিনের মায়ের সঙ্গে যোগাযোগ করেছে এবং তাদের ফোন আলাপের কিছু অংশ এই মুহূর্তে আপনাদেরকে আমরা শোনাতে চাই, চলুন শোনা যায়।
আপনি শাহিন ব্যাপারীর মা বলছেন?
বলেন, আপনি কোন জায়গা থেকে বলছেন?
এবিসি রেডিও থেকে বলছিলাম, যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠান থেকে।
বলেন।
আমরা প্রথমে যেটা জানতে চাচ্ছি, শাহিন আমাদের এখানে এসে বলেছে যে শাহিনের বয়স যখন 10-12 বছর, সে 2-3 বছরের জন্য উত্তরায় ছিল, বাড়ির বাইরে ছিল, আপনাদের সঙ্গে সম্পূর্ণ তার যোগাযোগ ছিল না, একটা মানুষ তাকে তার তত্ত্বাবধানে নিয়ে রেখেছে, তো এটা কি সত্যি?
হ্যাঁ, যোগাযোগ ছিল না ওর সাথে, আমাগোর সাথে 2-3 বছর তখন আমাগোর থেকে আলাদা হইয়া ছিল, কোনো আর কোনো খোঁজ খবর ছিল না, অনেক জায়গায় আমরা খোঁজাখুঁজি করছি, কোনো ফোন দেয় নাই, কোনো যোগাযোগ করে নাই, কোনো কিছু করে নাই আমাদের সাথে।
আচ্ছা, আরেকটা কথা ছিল, সে ছোটবেলায় যখন কোনো দোকান থেকে কোনো কিছু খাইতে যেত, কোনো কিছু চাইতো, সাথে সাথে দোকানদাররা দিয়ে দিত।
এটা সত্যি হয় বলছে?
অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম সালাম। আচ্ছা,
ওকে, আপনার মায়ের সঙ্গে কথা হলো, তবুও বিষয়টা আমাদের পরিষ্কার হচ্ছে না। আচ্ছা, আপনার সঙ্গে কে কে ছিল?
আমার সঙ্গে আসলো তানিয়া নামের একটা মেয়ে, তারপর রুনা নামের একটা মেয়ে, তারপর আখি নামের একটা মেয়ে, ঝর্ণা নামের একটা মেয়ে।
ওই ফ্ল্যাটটা থেকে সব মেয়েরাই থাকতো?
চারটা মেয়ে আসলো আর 3টা পুরুষ আসলো, আর আমার মেয়ে হলো 4 জন, 4টা পুরুষ।
এদের কাজ কি ছিল?
এদের কাজ ওই যে সারাদিন মানে কোন জায়গা থেকে ফোন আইতাছে, কোন জায়গায় কাজ হইব, এয়ারপোর্টের এইখান থেকেও কাজ হইতো, মানে অনেক জায়গা থেকে কাজ হইতো, তো ওইখান থেকে মানে সবাই সিদ্ধান্ত নিয়ে বের হইতো।
হ্যাঁ, আপনাকে একটি 32 মেশিন, যেটা আপনার ভাষায় আপনি বলছেন, বা পিস্তল দিল বলছিলেন, তারপর কি হয়?
তো আমার এই মেশিন দিয়ে আমার কি করছে, সাগরীপট্টি আছে না পুরান ঢাকা, সাগরীপট্টিতে আমরা কি করলাম, আমরা 8 জন লোক গেলাম স্বর্ণপট্টি মানে ডাকাতি করার জন্য। তো আমার হাতে বোম দিয়ে একটা ব্যাগের ভিতরে বোম দিছে, আমার মোটরসাইকেলের পিছনে এইভাবে রাখছে, তো আমি বোম মারতেছি, আর ওরা সব মানে ডাকাতি মুগাতি করে ফায়ার ময়ের করে বোম ফোম মাইরা ওরা স্বর্ণপট্টি সব স্বর্ণমূর্ণ যা আছে ওগুলো নিয়ে আমি গেলাম গা বাসায়। তো আমার বললো যে শাহিন, চিন্তা রাখো, আর এই যে কানের জিনিসগুলো রাখো, আর এই টাকাগুলো রাখো, এটা তোমার বাসায় দিবা। তো আমি অনেক টাকা, স্বর্ণের চেন, স্বর্ণের জিনিস জিনিস দেখে আমার তো অনেক।
সাগরীপট্টির যে ঘিঞ্জি এলাকা, দিনের বেলা করেছিলেন না রাতের বেলা করেছিলেন?
দিনের বেলা, এটা তো আপনার পেপার পত্রিকায় দেওয়া হয়েছিল।
কত সালের কাহিনী এটা?
এটা কত সালে সঠিক তো খেয়াল হইতেছে না, প্রায় হইব অনেকদিন।
ঠিক আছে, তারপর কি হলো?
তারপর আসার পরে আমার বাড়িতে আমার আম্মা আমার ধরে কান্না মুন্দা।
ওই অপারেশনের পরে আপনাকে বাড়ি যাওয়ার অনুমতি দিল পিন্টু?
মিন্টু দিল, মিন্টু মানে চেন দিছে, কানের জিনিস দিছে, আংটি দিছে, টাকা দিছে।
কত টাকা দিয়েছিল?
প্রায় তখনকার তো 20,000 টাকা দিছিল আমার।
20,000 টাকা দিয়েছিল। কি পরিমাণ স্বর্ণ অলংকার আপনারা লুট করেছিলেন ওখান থেকে?
কত, প্রায় 20-25 বড়ির মতো হইব, বাট আরো বেশি হইতে পারে।
কজন মিলে এই কাজটা করেছিলেন?
প্রায় আমরা 15-20 জন।
15-20 জন মিলে 25 ভরি স্বর্ণ লুট করেছেন সাগরীপট্টি থেকে।
আরো টাকা পয়সা আছে অনেক কিছু।
আপনাকে কি কি দিয়েছিল?
আমার দেওয়া হয়েছিল চেন, আংটি, নাকফুল, কানের জিনিস, এগুলো দেওয়া হয়েছিল।
ওকে, তারপর?
তারপরে আমি এটা নিয়ে বাড়িতে আসি, আর টাকা দেওয়া হয়েছিল 20,000। এটা নিয়ে আমার আম্মারে আইসা দেখি আমার আম্মা ওর ধরে জোরে কান্দা মুন্দা করতেছে, তো আমার আম্মার এগুলো দিয়ে আমার আম্মা এগুলো নেয় না, কই তুই কোথা থেকে আনছিস, কীভাবে আনছিস, কী করছিস, এগুলো মানে আমারে বলছে। তো তারপর অনেক কিছু বোঝানোর পরে এগুলো নিলে তো নিয়ে আমার আম্মা ওগুলো পরেও না কিছু করে না, টাকা গুলাও ভাঙে না। আমি চিন্তা করলাম কি যে আমি কি সারা জীবনে বস্তির ভিতরে থাকবো না কিসের ভিতরে থাকবো, নাকি মানুষ আমার সবসময় এরকম ছোটই ভাববো। পড়ালেখা যেহেতু করতে পারি নাই তো আমার আম্মা ঝুটের দোকানে কাজ করে, আমার আম্মারে কি আমি একটু সুখ শান্তি দিতে পারবো না? তো আমার আম্মারে আমি মিথ্যা কথা বললাম যে আম্মা আমি তো এরকম ভালো চাকরি পাইছি ওরকম অফিসের ভিতরে এই বিস্তারিত, তো আমার আম্মা আমারে আসতে দিব না। কই না তোর এত দিন পরে পাইলাম, আমার তো মনে হয়েছে যে তুই মরে গেছিস বা কিছু হয়েছিস, তোর নিয়ে মাইরা ফেলাইছে। এগুলো হওয়ার পরে আমার আম্মা আমারে আসতে দেয় না। তো আমি কি করছি লুকায়া 15-16 দিন পরে আইসা পড়ছি। আইসা যাওয়ার পরে এখানে আমার মিন্টু কি করলো দেখছি তো আমি ওর হাতে এখন হয়ে গেছি। তো আমারে মানে সব সময় টার্মিনালের জন্য একটা 32 একটা মেশিন আমারে দিয়ে দিল যে এটাই তোর কাছে সবসময় রাখবি। 12 নম্বর প্লে একটা গার্মেন্টস আছে তো ওইখানে আমরা যাই চাঁদা নেওয়ার জন্য, ওই সাইডে চাঁদা নিয়ে আসি। তারপর অমুক অ্যাপার্টমেন্টে পাঠায়, অমুক বাড়ির ভিতরে পাঠায় ডাকাতি করতে।
কিভাবে চাঁদা দিতেন?
যাই ওইখানে ম্যানেজার মানে ঠেট দিতাম যে এরকম টাকা দিতে হইব 20 লাখ 25 লাখ বা 10 লাখ, মানে গার্মেন্টস বুঝা তো এরকম টাকা না দিলে তোমার ফ্যাক্টরি বন্ধ, তো এরকম দিয়ে দিত ফোনের মাধ্যমে। নেওয়া হইতো অন্যভাবে, ফোন দিয়ে আমরা বলতাম যে অমুক জায়গায় রাইখা দাও, তুমি টাকাটা যে নিয়েছো অমুক জায়গায় রাখো, যাইখা তুমি যাও বা পরে অন্যভাবে ওই টাকাটা আমরা নিতাম। আর বাড়ির ভিতরে হলো ডাকাতি করতাম কিভাবে, যেটাই যে মহিলা মা বা পুরুষে দেখতাম ভালোভাবে চলাফেরা করতেছে ভালোভাবে, তো আমাদের লোক ওইখানে ভাড়া পাঠাইতাম দুইজন, একটা মেয়ে একটা পুরুষ বা একটা সাথে একটা বাচ্চা মুচ্চা পিচি মুচি পাঠাইতাম। তো এখানে ভাড়া থাকতো, ভাড়া থাকলে মানে আমাদের কি ইনফরমেশন জানাইতো যে এ বাসার ভিতরে এগুলো আছে, এ বাসার ভিতরে এত টাকা বা এত কিছু।
কতদিন যাবৎ ভাড়া থাকতো?
কত 1-1.5 মাস এরকমই থাকতো, হাইস্ট গেলে 2 মাস। আপনার মনে করেন একটা মানুষ আর ফুট করে আইসা পড়তে পারে না একটা বাসার থেকে, মানে আমাদের কাজ কাজ একদিক দিয়ে শেষ আর দিক দিয়ে ওরা আইসা পড়তো।
কিভাবে কাজটা কমপ্লিট হতো?
তো আমাদের ওরা ইনফরমেশন দিত, তো যাওয়ার পরে আমরা উঠতাম 5-7 জন এরকম লোক, মানে অবৈধ জিনিস নিয়ে উঠতাম উপরে। তো আমরা গেট লক করতাম, লক করার পরে সাথে সাথে ঢুকে যেতে পারে। আর ওই আমাদের যে লোকগুলো ওই বাসায় ভাড়া থাকতো ওরাই জানাইতো যে বাসায় লোক কয়জন আছে, একজন আছে না দুইজন আছে, এরকম জানাইতো। তারপরে ঢুকতাম, ঢুকে আপনার মনে করেন ওই বাসা থেকে সবকিছু হাত পা বাঁধতাম, বাইন্দা মনে করেন এইভাবে টাকা পয়সা সবকিছু নিয়ে
মানে এটা কি বাড়ির মালিকের কাছে করতেন?
বাড়ির মালিকের কাছে থেকে করতাম। আবার মনে করেন ভাড়াটিও আছে না, কত লোকের ভালো ভালো টাকা পয়সা অনেক কিছু থাকে, ভালো চাকরি বাকরি করে, তো ওকে থেকে মানে এরকম নিতাম।
নেওয়ার পরে আপনার পালাতেন কিভাবে?
পালাতাম কিভাবে, আমরা ওই যে ভদ্রভাবে নামতাম এখান থেকে, মানে কথা বলতে বলতে নামতাম যে হ্যাঁ বন্ধু তোর বাসায় তো আজকে ভালোই হলো দাওয়াতটা, বা বন্ধু তুই অনেক তোর লাইফটা অনেক ভালো, মানে তুই ভালো একটা চাকরি করিস, এভাবে মানে অনেক ধরনের নানান ধরনের মানে ভদ্রভাবে কথা বলতে বলতে আমরা বের হইতাম এখান থেকে।
যখন আপনারা ঢুকতেন বাসার ভিতরে, ঢোকার পরে আপনারা তো অবৈধ কাজ শুরু করতেন, সেই মোমেন্টে কি কোনো ধরনের চিৎকার চেঁচামেচি আমি চিৎকার লোকজন
জানি না? না, ওইটা কিভাবে হইব, মানে আপনার বাসায় আমি যদি 1-1.5 মাস থাকি আপনার সাথে তো আমার একটা ভালো একটা রিলেশন হবে নাকি? তো ওই ভাড়াইটারা ঢুকে যদি আপনার সাথে কথা বলতে বলতে মনে করেন আমরা যেয়ে মনে করেন হাত পা বাইন্দা ফেলাইলাম, আর ইয়ের ভিতরে তো আপনার গ্লাস মুখ আটকে ফেলাইলে তো কোনো কথা মতো কিছু শোনা যায় না, মুখ মুখ বাইন্দা ফেলাইতাম, বাইন্দা মনে করেন আমরা কাজ।
কোন ধরনের আঘাত করেছেন কখনো এই অপারেশন গুলো করতে গিয়ে?
হ্যাঁ, এইভাবে মানে কোবাইছি মুবাইছি, রান্দাও দিয়ে কোবাইছি।
কিভাবে, কেন কোবালেন?
কোবাইছি মানে চাবি মুভি দিতে চায় না, সত্য কথা বলে না, এই জন্য মানে অনেক ধরনের চোট করছে।
কটা অপারেশন করেছেন এরকম?
প্রায় 8-10টার মতো হবে।
8-10টি ভাবে অপারেশন করেছেন?
8-10টা হইব। আপনি মনে করেন শুধু গেট লক, মানে গেট লক বলা হয় আপনার এইটাই,
এটাকে গেট লক বলা হয়,
মানে যে বাড়ির যেটা এটা আর যেটা নিতাম চাঁদা এটা। তো আপনি মনে করেন
সবচেয়ে দুর্ধর্ষ অপারেশন কোনটা ছিল গেট লকের মধ্যে?
গেট লকের ভিতরে আপনি সবচেয়ে 11:30-এর ভিতরে একটা অপারেশন করছি, ওইটার ভিতরে
কি ছিল? এটা
ওইটার ভিতরে আপনার মনে করেন টাকা পয়সা স্বর্ণ অনেক কিছু আসলো, ওইখানে আমাদের সিরিয়াসলি ভাবে ওগুলো মারাও হয়েছিল। বাবু নামের একটা লোক আসলো অ্যাপার্টমেন্টের ব্যবসা করে, ওর বাড়ি হলো আপনার নোয়াখালী, তো নতুন এখানে অ্যাপার্টমেন্ট করছে, 6টা অ্যাপার্টমেন্ট বিক্রি করা হয়েছে আর আপনার একটা আসলো এটা 7 তলা। বাবুর ইনফরমেশন আমাদেরকে জানাইল, তো জানানোর পরে বাবুর সম্বন্ধে আমরা জানতাম এইভাবে মিন্টু মামা বলতো। তো জানার পরে ওর একদিন কি করছে, সাদা শার্ট পরে আপনি মনে করেন উপরে থেকে ফোনে জানি কার সাথে কথা বলতেছে। তো আমাদের লোক ও আমাদেরকে স্টেটমেন্ট ওই ওরা জানাইছে
ওখানে আপনাদের বিল্ডিং এ কে ছিল
ওইখানে, ওই যারা আপনার মনে করেন ইয়ে কাজ করতো
ইনফরমেশন দেওয়ার যারা ছিল তারা, ওরা কি ওখানে ভাড়া ছিল?
না, ওইখানে ভাড়া ছিল না, ওটা বাবুর একটা ক্লোজ একটা ফ্রেন্ড আছিল,
তাকে আপনারা হাত করেছিলেন?
হ্যাঁ, তো বাবুর উপর ওর খারাপ ছিল যে বাবু সবসময় টাকা পয়সা বেশি নেয়, ওরে দেয় কম ভাগে। তো আমাদেরকে এটা জানানোর পরে তো আমরা একদিন কি করলাম, প্রায় 5টা 6টার মতো বাজে, তো আমরা একটা গাড়ি নিয়ে গেলাম, একটা গাড়ির ভিতরে আমরা 6 জন লোক গেলাম, বাবু একা ছিল ওই বাড়ির ভিতরে। তো যাওয়ার পরে বাবরে যা ভিতরে ঢুকলো ওরে দিয়ে লক করাইছি,
ওর ফ্রেন্ডকে দিয়ে।
হ্যাঁ, ওরে দিয়ে লক করাইছি মতনই, ওর আমরা ভিতরে ঢুকছি। তো ওর ফ্রেন্ড বললো যে বাবু আমার গেস্ট এগুলো, ওদেরকে কিছু দে। তোর বাবু কি করছে, কিচেন রুমে যায়, আপনার মনে করেন চা আছে না, চা বানাতে নিছে, বাবুর ওইখানে ধরছে। ধরার পরে বাবুর মুখ বিন্দা ফলাইছি, বিন্দা ওরে চাবি চাইতেছি, ওরে চাবি মুভি দেয় না। পরে বাবুরে আমি কি করছি, কাঁটা চামচ আছে না, ওগুলো দিয়ে মনে করেন ইচ্ছে মতো মুখ, তারপরে গলা, পিঠ, এগুলো আমি মানে সব পাড়াইছি ইচ্ছা মতো, মানে মনের জিদ দিয়ে মিঠানের জন্য। তো বাবু পরে ওই চাবিটা দিল, দেওয়ার পরে টাকা মোকা পাইলাম, তারপরে চেনমেন পাইলাম। বাজারের যে ভ্যাগ আছে না, ওই যে ছালার এক প্রকারের ভ্যাগ আসলো না, ওই ভ্যাগ গুলা দিয়ে আনছিলাম। তো বাবুর যে বন্ধুরা আসলো, ওরে আবার কি করছে, আসার সময় ওর পায়ের দুইটা রক্ষাইটা দেওয়া হয়েছে, কি এটা তোরে দিয়ে গেলাম, তোর সতর্ক করে দিয়ে গেলাম, জীবনে যদি টিকা নাম বলস তাহলে পরবর্তীতে তোরা মাইরা ফেলবো। তো এটা করানোর পরে আমরা আইসা করছি।
বাবুর ফ্রেন্ডের নাম কি ছিল?
বাবুর ফ্রেন্ডের নাম ছিল লিটন।
লিটন আপনাদের সহযোগিতা করেছে, তারপর লিটনের পায়ে রক কেটে দিয়েছেন, কেন?
লিটন যদি কাউরে বলে দেয় কখন,
প্ল্যানটা কিভাবে হয়েছিল?
আমাদের সাথে ওর কন্ট্যাক্ট আসলো শুধু কি, যে বাবুর আমরা মেরা ফেলবো, ঘরের থেকে কিছু নিব না, মানে এইটা আসলো, ওই শুধু টাকা নিবার, ওই লিটন উল্টা আমাদেরকে টাকা দিব,
এটা ছিল আপনাদের কথা?
হ্যাঁ, এটা আসলো।
তারপরে আপনারা লিটন কেউ মারেন, মেরে আপনারা বের হয়ে আসেন এই জায়গাটা থেকে, দ্যাটস ওয়াই এই জিনিসটা এইভাবে হয়, তাই তো? ওকে, তারপর?
তারপরে আইসা বলি, আইসা বসে গেছে এগুলো দিলাম। তারপরে বসে আমরা 500,000 টাকা দিল, আমি আসলাম এলাকায়। তো আসার পরে ওই 500,000 টাকা আমি আর বাড়িতে দিই নাই, আমি এটা কি করছি, পলিটিনের ভিতরে করে আপনার একটা মসজিদ আছে, ওই মসজিদের এইখানে ঘাস আছে তো কিছু, এখানে মাটি খুঁড়া ওই মিনারের সোজাসুজি এই টাকাটা আমি রাখছি। তো রাখার পরে এখানে আইসি,
কোন মসজিদ এটা?
এটা আমাদের এইখানে রেজিস্টারে। তো ওই মসজিদের এইখানে রাখছি, রেখে শামিমদের কি করলাম, আমার এই শামিমে ধরছে, বন্ধু তুমি কি করো, কই যাও, কেমনে কি, আমি কই এরকম এরকম বিষয়। শামিম আমার বললো, বন্ধু তুমি যেখানে যাবো আমার নিয়ে যাও। পরে শামিমকে নিয়ে এলাম, নেওয়ার পরে শামিমও মনে করেন আমাদের সাথে জড়িত হয়ে যায়। শামিম নিয়ে আমরা অনেক কাজ করি, ওরে আর আমার পাঠাইলো আপনার এই যে কালাপানি বেগুন টিলা।
কে পাঠালো এটা?
ওই যে মিন্টু মামা।
ওকে,
বাহিরের এখান থেকে লোক আইতাছে, ঠিক আছে, ওখানে জায়গার ম্যাপ দেখার লিগা তুমি খালি এ করে চিন্না আয়া পড়বা। পরে হেরে ওইনে পাঠাইলো, ওনে চিন্না আমরা আয়া করছি।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটিতে ছোট্ট একটি বিরতি নিতে চাই এবং একই সাথে আপনাদেরকে আরো একবার এসএমএস পোলের মুখোমুখি করছি। ঘটনা সামনের দিকে এগিয়ে গেছে অনেকখানি এবং আমরা জানি না, লট অফ পার্সেন্টেজ এখনো স্টিল কনফিউজ, সামনের দিকে কতটুকু আগানো সম্ভব এই ঘটনাটি, কিন্তু একই সাথে কিছু প্রমাণ ওর আমাদের সামনে আছে যেগুলো আমাদেরকে সন্দেহাতীতভাবে বিশ্বাস করতে শেখাচ্ছে যে ওর অপরাধের জগৎটা অনেক বড় ছিল। এবং বিশেষ করে ওর কিছু চিহ্ন, শরীরের কিছু চিহ্ন আমরা ফেসবুকের মাধ্যমে একটু পরেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে ওকে অবিশ্বাস করার জায়গাটি কতটুকু আসলে বিশ্বাসযোগ্য। আমি হয়েই বলতে চাই, অবিশ্বাস করার জায়গাটি আসলে কতটুকু বিশ্বাসযোগ্য। প্রিয় শ্রোতা, আমরা ঠিক 12:06 ফিরে আসব আর এই ফাঁকে আপনাকে আমরা আরেকবার এসএমএস পোলের মুখোমুখি করতে চাই। আপনি যদি মনে করেন ও যা বলছে তাকে বিলিভ করা যায় তাহলে আপনি লিখবেন ইয়েস, আর যদি মনে করেন যে না, সে এখন পর্যন্ত যা বলছে স্টিল কনফিউজ এবং এগুলো বিলিভ করার মতো না, তাহলে আপনি লিখবেন নো। লিখে ঝটপট পাঠিয়ে দেবেন 3221 নম্বরে। প্রথমে লিখবেন ABC স্পেস ইয়েস অথবা নো, এরপর পাঠিয়ে দেবেন 3221 নম্বরে। এবং বারবারই বলছি যে আজকের এই অপ্রিয় সত্যটি যে কোনো মুহূর্তে বাদ হয়ে যেতে পারে যদি নোর পার্সেন্টেজ বেশি হয়ে যায়। একটু আগে আমরা এসএমএস পোলে একেবারে সমান সমান পেয়েছি, 45-45, 10% ছিল নো কমেন্টস। প্রিয় শ্রোতা, আমরা দেখতে চাই এসএমএস পোলের রেজাল্টটা কি আসে। আমরা ফিরছি ঠিক রাত 12:06।
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব,
শাহিন তার জীবনের অপ্রিয় সত্যে। তবে তার আগে বলতে চাই, আপনি যদি মনে করেন আপনার জীবনের অপ্রিয় সত্যগুলো অকপটে স্বীকার করে মানুষকে সতর্ক করবেন যে আপনার মতো ভুল এবং অপরাধ যেন কেউ না করে, তাহলে আপনি আসতে পারেন আমাদের এখানে। আসার জন্য নিয়ম হচ্ছে, প্রথমে লিখবেন ABC স্পেস JBSB স্পেস আপনার নাম, এরপর পাঠিয়ে দেবেন 3221 নম্বরে। প্রিয় শ্রোতা, চলুন কম্পিউটারের কাছ থেকে জেনে নিই পর্যায়ে SMS পোলের রেজাল্ট, দেখা যায় কত শতাংশ মানুষ নো ভোট দিচ্ছে এবং কত শতাংশ ইয়েস।
Yes. 52%. No. 40%. No comments. 8%.
প্রিয় শ্রোতা, এস এম এস পোলের রেজাল্ট হচ্ছে 52% ইয়েস এবং 40% হচ্ছে নো, আর বাকি 8% হচ্ছে নো কমেন্টস। আমি আসলে নোর দলে, আমি নিজে থেকে নোর দলে, বাট লেটস সি হোয়াট হ্যাপেন্ড নেক্সট, কি হয়। ওকে ফাইন, আপনার গল্প আসলে 52% শুনতে চাচ্ছেন, এটা জেবিএসবির ইতিহাসে আমি এখন পর্যন্ত এত লেস পার্সেন্টেজ দেখিনি কখনো ইয়েসে, বিকজ পিপল আর কনফিউজ আপনার কথা শুনে। হয়তো অনেক কোয়ারি আছে তাদের, এই কোয়ারিগুলো আমি ফেসবুক থেকে পড়ে পড়ে আপনাকে করছি। প্রিয় শ্রোতা, ফাঁকে একটু বলি, ওকে যদি দেখতে চান আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2। ওকে, যেটা বলছিলেন আপনি যে আপনার বন্ধুকে একটা অপারেশনে দেওয়া হলো, লোকেশনে জানে কোথায় ছিল?
যে কালাপানি বেগুনটিলা।
কালাপানি বেগুনটিলা, ওকে।
এখানে পাঠানোর পরে
ওই অপারেশন আপনিও ছিলেন?
হ্যাঁ, আসছিলাম, কিন্তু এখানে আমাদের শুধু একটাই বলা হয়েছিল যে ওরে দেখাইতে। ওর ছবি দিয়ে দিছিল আমাদের কাছে, তো ওরে দেখে গেছে, এখানে ওয়ার ছিল শিওর। দেখে যাওয়ার পরে মামারে
দেখে কি মানে কি দেখলাম,
ওকে দেখলাম যে গাড়ি পার্কিং করে বসে আছে। তো তখন তো অনেক ময়লার জায়গা মোগা আছে, এখন তো ভালো হয়েছে।
মানে জায়গাটা ওনার কেনার কথা, ব্যাপারটা কিরকম?
হ্যাঁ, ভালো ফলায় ওইটা ভরবো।
আচ্ছা,
ওইটা করার পরে তো দেখে আইসা পড়ছে। আসার পরে মামারে বললো, মামার করবো কিছু লোকটা তো আসছে, তুই ক্যামেরা আমারে পাঠাইলো না। তো আমারে স্বামী দে আর কয়েকজন দে মিলে পাঠাইল এয়ারপোর্টে। তো এয়ারপোর্টে আমরা কাজ করতাম কিভাবে, আপনার এয়ারপোর্টে গাড়ি নিয়ে বসে থাকতাম।
ওকে,
গাড়ি নিয়ে বসে থাকলে আপনার অনেক বাইরের থেকে যে লোকগুলো আসে তো অনেকগুলো তো গাড়ি খোঁজে যে এরকম জায়গায় যাইবেন বা ওরকম জায়গায়। তো কি করতাম, ভালো যেগুলো মানে ইয়ে তো লোক উঠাইতাম, উঠানোর পরে অন্য জায়গায় নিয়ে আপনি মনে করেন যা আছে সব কিছু রেখে ওরে নামায় দিতাম। ওই মালমাল সব যা
বিদেশ ফেরত লোকের কাছ থেকে সবকিছু রেখে দিতাম
সব। তখন বলতো যে আমার অনেক কষ্টের টাকা এগুলো, আমি অনেকদিন পরে বাইরে বাংলাদেশে ফিরলাম, তো আমার বাচ্চা বউ বাচ্চা সব চেয়ে আছে। তো তখন তো আর এগুলো আমাদের সেন্সে ধরতো না, তখন তো আমাদের একটাই সেন্সে বলতো যে এগুলো কখন নিয়ে আমরা ওইখানে যেন।
আপনি গাড়ি ড্রাইভ করতেন?
না না, আমাদের ড্রাইভার থাকতো আলাদা,
ড্রাইভার নিয়ে আপনাদের কাছে চলে যেত।
হ্যাঁ,
কোথায় করতেন অপারেশনটা?
ওটা মানে আপনি ধরেন ময়মনসিং যাইতেছেন, তো আমরা ময়মনসিং এর লাইনেই থাকবো।
ওকে,
মানে যদি যাইতেছেন আপনি ইয়াতে কুমিল্লা, আমরা কুমিল্লার লাইনেই থাকবো।
কিভাবে আপনারা বুঝবেন যে কুমিল্লার লাইনে যাবে?
ও আমাদের সাথে ফোনে সবসময় রিলেশন থাকতো, মানে বুঝতে দিত না। আমাদের আব্বু বইলা কথা বলতো বা ওয়াইফ বইলা কথা বলতো, বাবা বইলা কথা বলতো
ড্রাইভার।
হ্যাঁ,
বলে কি বলতো?
হ্যাঁ বাবা, আমি তো কুমিল্লার রোডে আছি বা ময়মনসিং রোডে আছি, আমি আস্তে আস্তে আপনারা খাওয়া দাওয়া করে ঘুমায় যান, বা মানে আমাদের কথা আমরা বুঝতাম।
আপনি যে রোডে অপারেশন করেছেন সেই রোডের জাস্ট একটা এক্সাম্পল দিতে পারবেন?
হ্যাঁ পারবো। আপনার কুমিল্লা যে ইয়েটা আছে না, যে দাউদকান্দি ব্রিজ পার হয়, ওইখানে মানে বেশি ড্রাইভার প্রস্রাব করতে নামতো বা একটা সিগারেট খেতে বা কিছু করতে, মানে এক একটা বাকিবাজি দিয়া মানে বলতো। তো তখনই আমরা গাড়ির ভিতরে আসতাম। তো ওর ভিতরে ওই যে আপনার গ্রিজ থাকতো, তো গ্রিজের সাথে আপনার ওই যে মরিচের গুঁড়া মিলানো থাকতো।
গ্রিজ?
হ্যাঁ, গ্রিজের সাথে মরিচের।
গ্রিজ মানে কিসের গ্রিজ? এটা গাড়ির?
হ্যাঁ, গাড়ির গ্রিজ, আঠা জাতীয়।
হ্যাঁ হ্যাঁ,
তো ওই গ্রিজটা থাকতো, গ্রিজের সাথে তো মরিচের গুঁড়া মিলানো থাকতো। আর চোখের ভিতরে মাইরা বাস, মুখটা ধরে সব কিছু নেওয়া যায়, ওরা নামায় দিত। কারণ আমরা গাড়িটা নিয়ে কি পিছিয়ে যাবো না সামনে যাবো হয়তো তখন এটা বলতে পারবো যে চোখ দিয়ে দেখে।
ওকে,
তাই এই জন্য ওর চোখগুলো মানে বন্ধ করে দেওয়া হতো। তো তারপরে নিয়ে আমরা আশা করতাম।
সাধারণত অপারেশন গুলো কখন হতো?
এটা বেশিরভাগই হতো আপনার এই যে রাত্রির ভিতরে, শামীমদের নিয়ে বেশিরভাগই মানে এগুলো করছি। শামীম এইসব কাজে মানে বেশি জরুরি আসলো আমার নিয়ে।
এই যখন অপারেশন গুলো করতেন তখন আপনারা নিজেরা কিছু রেখে দিতেন না?
না, নিজেরা তখন মানে কিছু আমাদের এরকম একটা শপথ করা থাকতো যে মানে প্রশাসনের লোকেরা যেভাবে শপথ করানো থাকে এভাবে বলতো যে তোমার দরকার আছে কিছু নেওয়ার, কারণ করেই তো উনি মনে করেন খারাপ পথের থেকে এই জিনিসগুলো করে আনি, আবার ওইখানে যদি আমরা আরেকটা ধান্দা বসাই তাহলে তো এটা হইব না। এইভাবে আবার আমাদের একটা নীতি থাকতো ভালো। তো আমরা আবার বেশিরভাগ কি করতাম, টাকা পয়সা মনে করে ওই মানুষকে দিয়ে দিতাম। তো এটাই মানে বেশি আসলো,
টাকা পয়সা মানুষকে দিয়ে দিতাম,
মানে কিছু রাখতাম কিছু দিয়ে দিতাম, চিন্তা করতাম কিছু নাকি পাপ কমাইতে পারে নিজের শরীরের থেকে।
ওকে,
তো একদিন কি হলো, মানে স্বামীকে নিয়ে আমি গার্মেন্টসে আবার যাই চাঁদা ওঠানোর জন্য। তো তখন ওরা এখানে থাকে,
কারা?
ওরা আবার ওই আপনার লালমাটিয়ার বড় রং বাজে আসলো,
লালমাটিয়া মোহাম্মদপুর লালমাটিয়া।
না আপনি যে কালশি লালমাটিয়া,
কালশি লালমাটিয়ার
হ্যাঁ এদিকে বড় গ্যাং আসল, 12 নম্বর 10 নম্বর এইসবের ভিতরে ও বড় গ্যাং আসল, তো ওদের সাথে আমাদের তর্ক বিতর্ক হয়, মানে ওরা বলতেছে এটার ইয়ে আমরা খাবো, আমরা বলতেছি না এটার ইয়ে আমরা খাবো, এই হওয়ার ভিতরেই আমার এই ঘুষি মুসি মারলো একটি ইয়ে দিয়ে বাড়ি মারছে, এই যে আমার চোখটা সেইটা গেছে, আমাদের লগের লোকরাও মনে করেন গুলি মুলি করলো, তো আমরা ওর সাথে পারিনি।
কয়জন গিয়েছিলেন আপনি?
আমরা গিয়েছিলাম হলো 5 জন, 5টা জিনিস নিয়ে, তো ওদের সাথে অনেক কিছু হইলো কিন্তু আমরা পারলাম না, ওদের লোক বেশি, আমাদের 8টা ফেললো, 8কে রাত্রের টাইমে আমাদের স্বামী দিয়ে মিলিমিটারে নিয়ে গেলো, আর আমাদের লগে যেগুলো আসলো ওগুলো আর নিতে পারেনি।
এই যে গার্মেন্টসটা কয়তলা গার্মেন্টস এটা?
এটা হলো 8তলা।
আচ্ছা, এই গার্মেন্টস এর কাছ থেকে আপনারা কন্টিনিউ চাঁদা নিতেন?
না কন্টিনিউ না, মানে এটা মাস 3 মাস 4 মাস পরে পরে মানে হঠাৎ আসতো।
টাকাটা কিভাবে নিতেন?
আইসাও ওনারা বলতাম ম্যানেজারে যে এরকম সমস্যা হইবো টাকা না দিলে এটা দিয়ে দিত,
স্পটে দিয়ে দিত।
হ্যাঁ স্পটে, আমরা তো ঢুকতাম অন্যভাবে শ্রমিকের বেশ দৌড়ে ঢুকতাম, ঢুকে পরে চেম্বারে যাওয়ার সাথে কথা বলতাম, গ্লাস করে চেম্বার আছে মেশিন মেশিন থেকে ধরতাম, পরে অ্যাকাউন্ট ম্যানেজার যে ওরই ধরতাম, ওই চাঁদাটা দিত, মালিকের সাথে ফোনে যোগাযোগ হইতো, পরে আমরা যখন ওরে বাইরে নিয়ে যেতাম তখন যোগাযোগ হইতো।
কত টাকা নিতেন এভাবে?
10 লাখ 15 লাখ 20 লাখ এরকম নিতাম।
এগুলো থাকতো গার্মেন্টস এত টাকা?
গার্মেন্টস তো এটা সবসময় থাকবে আপনার, এই টাকাগুলো
যখন আপনারা কন্টিনিউস থেকে তখন আগেও করেছেন, এই কাজ করেছেন?
না করেছি।
তাহলে ওদের সতর্ক হয়ে যাওয়ার কথা না?
না ওইটা সতর্ক হবো কিভাবে, কারণ ওদের তো জানের ভয় আছে, সতর্ক এই যে আপনার তো অনেক জায়গা থেকে তো এখনো চাঁদাবাজি হয়, তো একদিন আর 2 দিন হয় এটা অনেকবারই হয়, এটা তো কন্টিনিউ ভাবে
গার্মেন্টস এইভাবে চাঁদাবাজি হয়।
হ্যাঁ আপনার তো আমি ছেড়ে দিলাম, মনে করেন যে আপনারা মায়েরা ফেলাম এরকম, কারো কাছে বলবি না, তোর সংসার মনসার যা আছে তোর বাচ্চা বউ বাচ্চা সব ধ্বংস করে ফেলবো, তুই বলবি এটা আমাদের নেতা আমাদের গার্মেন্টসে চেক দিয়ে রাখে, এই জন্য হারে 2 মাস 3 মাস পর পরে আমরা একটা টাকা দিতে হবে, এইভাবে মানে জিনিসটাও আমাদেরকে মানে ছাপায় নিত, আমরা যে একদিন অরিজিনাল একটা সন্ত্রাস আসছিলাম এই জিনিসটাও বলতো।
তার মানে আপনারা কোনো ডেট করে দিতেন না?
না।
এবং এই জিনিসটা যে আপনারা গেলেন ওখানে, আপনাদের অপোনেন্ট গ্রুপ যাদের নাম আপনি একটু বললেন, ওরা বুঝলো কিভাবে?
ওরা বুঝছে, ওরা ওইখানে যে কোনো ভাবে মানে একটা নেটওয়ার্ক লাগানো আছে যেটা বুঝছে, পরে ওরা আমাদেরকে ধরলো, ধরার পরে রাত্রে আমাদের আর স্বামীমদের নিয়ে গেলো মিলিমিটার, তো মিলিমিটারের ভিতরে তখন বেশি
এটা কি নাম?
মিলভিটার।
মিলভিটা, মিলভিটার ভিতরে?
হ্যাঁ ওই জায়গাটার নাম। ওইখানে নিয়ে গেলো, তো ওইখানে আগে বড় বড় ঘাস আসলো মানে ঘাস ফুলে ঘাস, ওইখানে নিয়ে গেলো, নিয়ে আমার প্রচুর ধরনের মারলো, আমার মায়েরা শরীর মরিল মনে করেন একদম জায়গায় জায়গায় কোষ মোষ, মায়েরা মাথার ভিতরে বাড়ি আঘাত মানে অনেক কিছু।
কিসের কোষ?
এটা ওই যে আপনার খুরের উপর সেলুন দোকানে শেক করে
খুরের পোজে দাগ আছে, আমার
কথা দিয়ে আমার দাগ আছে,
কোথায় দাগ আছে?
এটা আমার পেটে আছে, এই ঘাড়ে আছে।
ওকে আমরা কিছুটা এখন দেখতে পারি?
হ্যাঁ দেখতে পারি, কোনো সমস্যা নেই।
প্রিয় শ্রোতা, আমরা আসলে দেখার চেষ্টা করছি ও যেটা বলছে সেগুলো আসলে সত্য কিনা। এটা এটা কি আপনার?
এইটা এই যে খুরের টান।
ওকে প্রিয় শ্রোতা, আমরা একটা ছবি দিয়ে দিচ্ছি ওর, যে সারা বুকে যে খুরের যে দাগগুলো সে রাতে হয়েছিল বা টান যেগুলো হয়েছিল সেগুলোর একটা ছবি আমরা ফেসবুকে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এখন প্রমাণস্বরূপ সেই ছবিটা দেখতে পারেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2, ওখানে গিয়ে আপনি ছবি দেখার জন্য লিংক পেয়ে যাবেন, আপনি সেই লিংকে গিয়ে ছবি দেখতে পারবেন। ওকে হ্যাঁ, তারপর?
তো তারপর আমি ওইখানে মানে অনেক রক্তাক্ত অবস্থায় আমাদের দেওয়ালের সাথে ঢেলাম দিয়ে বসে রাখছে, তো আমার বন্ধু স্বামী আমার দেখতে,
আপনারা তো 5 জন মিলে গেলেন ওখানে, তো আপনাদের শুধু 3 জন
অন্যভাবে মানে বের হয়ে গেছে, আমরা তো শ্রমিকের পোশাক পরে যেতাম এরকম ভাবে যেতাম, তো ওরা বের হয়ে গেছে, তো স্বামীম দিয়ে স্বামীম দিয়ে
ধরা পড়েছেন। কয়জন
ধরা পড়ছে? আমরা 2 জন,
আপনি আর স্বামী।
তো ধরা পড়ে স্বামীমের হাতগুলো ইট আছে না, ইটা দিয়ে ছেঁচলো, ছেঁচার পরে ওর দুনো হাতের আঙুল মঙ্গল ছেঁচাছে।
আপনাদের হাতে গোল হচ্ছিল না?
না আমাদের তখন তো ওরা ওইটা থাপায় আনিছে, আমাদের রিভার বলের ভিতরে হাইস্ট গেলে 1 থেকে 2 মানে গুলি থাকতো, কি জন্য জানেন? মানুষকে ভয় দেখানোর জন্য,
মানুষ খুন করার জন্য
না, মানে একটা যদি ফুটাই তাহলে তো মনে করবো যে এটার ভিতরে যেন কয়টাই আছে, এই জন্য, কারণ আমাদের তো এই গুলিগুলো আনতে অনেক কষ্ট, কিনতে গেলেও অনেক কষ্ট হতো। তো তারপর শামিমের হাতগুলো ছিঁচা ফেলায় এটা দিয়ে, তো শামিমা আমাদের বলতেছে যে বন্ধু তুই বাইকে জায়গা আমি এনে থাকি, আমি তুমি আমি ছেড়ে খেয়ে পারিনি, তো স্বামী মুইটা খাড়াইছে, তো স্বামী মুইটা খাড়ানোর পরে আমার কি করলো প্রচুরভাবে মাইরা ঘাস ফুলের ভিতরে আবার আমার বৈরানি দিতেছে, আর আমার এগুলোর ভিতরে লাগার আমার প্রচুর জ্বলা যন্ত্রণা মানে শুরু, পরে স্বামী গালি দেওয়া বলে ওই তোরা কত আর ওরে মারবি আমারে মার, এটা কইতে দিয়ে আর ওরা ঠাস ঠাস করে মনে করেন আমার সামনে করে মেরে দিল মাথার ভিতরে, মেরে দেওয়ার পরে স্বামী আমার বাম পায়ের উপরে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে আমি ওরা ধৈর্য জোরে চিল্লান দিছি, ওইখানে এক মুরব্বী আসলো গরু পালতো, ওই মুরব্বী ও জোরে চিল্লান দিছে মতনই না, তো ওরা সব দৌড় মারছে আর আমি ওই স্বামী নিয়ে ওইভাবে কাঁদতেছি। আল্লাহর কি একটা রহমত আছিল, ওই দুইটা টর্চ লাইট নিয়ে আরো ছয় সাতজন মিলে আমাদের কাছে আসে। তো শামিমের তখনই মানে মজুক টুজুক বের হয়ে গেছে, তো আমার হাতের ভিতরে আমি ওরা দৌড়ে অনেক কান্না করতেছি। তো মুরব্বীর আইসা আমাদেরকে নিয়ে গেল, স্বামী মানে ওইখানে মারা গেছে, আমার সাথে আর বেশি কথা বলতে পারেনি। আমার বন্ধুরা আমার
গুলি মারার পর আপনার সঙ্গে কোনো কথা হয়েছিল স্বামী?
না, স্বামী শুধু হাক করছে, মানে হাক করে মানে বলতে লইছিল কি জানি, তো আরো বলতে পারেনি। তো পরে স্বামী মিলে আমি কান্নাকাটি করলাম, পরে মুরব্বীর আইসা আমার নিয়ে গেল, ওরে নিয়ে গেলো ট্রিটমেন্টের দোকানে নিয়ে এলো, ফার্মেসিতে নিয়ে আমার এগুলো স্যাভলন ওয়েবলন দিয়ে দিল। ডাক্তারের দেখে তো পুরো অভাব, জ্বরে মেডিকেলে ভর্তি করে ফেলো। পরে আমার নিয়ে আমাদের এখানে একটা শাড়িপটির এখানে একটা হসপিটাল আছে।
কোন শাড়িপটি? এটা
যে 10 নম্বর বেনারসি,
বেনারসি পল্লী,
ওখানে শাড়ির একটা ইয়ে আছে। তো ওইখানে আমার ভর্তি করালো, আমার শরীরের ভিতরে অনেক টান, তো এটা বলতেছে সেলাই করা লাগবে। তো আমি বললাম না, এটা সেলাই করা লাগবে না, আপনি কাজ করুন, এটা কিভাবে ব্যান্ডেজ মুন্ডিস করে রেখে দিত, এটা তাহলে তো তোমার জীবনের লাইফ বাদ দেওয়া যাবে, আমি তুই দেন আপনি যা হওয়ার হইব। আর এই সব জায়গায় তুলো।
প্রিয় শ্রোতা, আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, দুর্ধর্ষ কিছু ছবি আছে ওর শরীরের, আপনারা যদি দেখতে চান, যেটা হয়তো আপনাদের বিশ্বাসযোগ্যতার জায়গাটাকে একটু হলেও শক্ত করবে, এবং যে কারণেই আমরা স্টোরিটা কন্টিনিউ করছি, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। ওর শরীরের একটা ছবি আমাদের ফেসবুকে দিয়ে দেওয়া হয়েছে, খুঁড়ে টানের যে ছবিগুলো, এগুলো এতটা লম্বা, এক একটা লম্বা টান, পুরো শরীরে ম্যাপ হয়ে গিয়েছে। আপনারা যদি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradiofm89.2, ওখানে ছবি দেখার লিঙ্ক আছে, আপনারা সেই জায়গাটিতে গিয়ে ছবিটা দেখতে পারবেন। হ্যাঁ,
তো তারপরে আমার ট্রিটমেন্ট করার পরে স্বামীকে মাঝে উঠে দেওয়া হলো। ওর বাবা মা সবাই আমার দোষারোপ্তি করছে যে তুমি এই কাজ করছো, তো আমি করছি আন্টি, আমার যেহেতু আপনারা এগুলো বলতেছেন তাহলে আপনারা যেই আমার এই শাস্তি দেবেন আমি এটাই মাথা পেতে নিয়ে আমি। আমরা তো আসতেছি বেতন পায়া, তো আমাদেরকে এরকম চাঁদা বাজারা ধরে এরকম ইয়ে করছে যে আমার এগুলো করছে। আমার পোলারে মায়েরা ফেলাইছে, তোরও মারলো না কি লেগে, আমি তো আল্লাহর রহমতে আমার চাচাগুলো বলতেছিল যে চাচারও তো আর আমাদের বিষয়ে জানে না যে আমরা কি করি না করি। চাচারও আমার নামে মানে সাক্ষী দিচ্ছে, তো দেওয়ার পরে আরো আমার তারপরে বিশ্বাস করতে।
পুলিশ আসেনি?
হ্যাঁ, পুলিশ মুলিশ সব আসছে।
আসার পরে কি বলে?
আসার পরে আমার থেকে নাম মম নিল যে কারা কারা এগুলো করছে।
আপনি নামটা বলেছিলেন?
না, আমি তো তখন আমি তো তাহলে ফাইসা জামুগা
এক্স্যাক্টলি,
আমি তো তখন ওর কোনো ঠিকানাই বলে দেয়, আমি বলছি আমি তোরে চিনি না, ওকে ওর তো জানি না, আমাদের কাছে এরকম টাকা আসলো আমরা এগুলো নিয়ে আসতেছি, তারপর আমাদেরকে এই অবস্থাগুলো করছে। তারপর আমার আর মানে বেশি বিরক্ত করে নেই
আপনার শরীরের অবস্থা দেখে।
হ্যাঁ, পরে ওনারা চলে যায়। চলে যাওয়ার পরে আমি চিন্তা করলাম এখানে আর থাকা যাব না, আমারও ওরা ফোনে অনেক বিরক্ত করতেছে, মিন্টু মিন্টু যা আছে তো ওরা
কি বলে,
ওরা বলে তুমি কই এরকম। তো আমিও মানে ওদের কাছে মিথ্যা কথা বলছি যে আমারও এরকম অবস্থা হয়েছে, স্বামী মারা গেছে, আমারও গুল্লি মুল্লি লাগছে এই অবস্থা। আল্লাহ, ও কিছুক্ষণ আগেও আমার সাথে আসছিল, ও যদি বাইচা থাকতো এখন আমার সাথেও থাকতো, কিন্তু ও যে মারা গেছে এখন আমার সাথে নেই। আমি না, আমি তো জীবনে কত খারাপ কাজ করছি, এই যে মানুষগুলারে মারছি, মানুষগুলারে কাটছি, আমি তো এটা কখনো ওদেরকে ফেরত দিতে পারবো না। তো এগুলো মানে ভাবছি, আমার কোনো ঘুম নাই, খাওয়া নাই, কিছু নেই, তখন আমার ভিতরে অন্য একটা ইয়ে ঢুকছে,
ফিলিংসটা ডিফারেন্ট হয়ে গেছে। আমি এই জায়গাটা একটু নক করি আপনাকে, সেটা হচ্ছে যে মিন্টু কি জানতো যে ও অপারেশন করতে গিয়ে মারা গেছে, কারো কাছে মারা গেছে?
হ্যাঁ, মিন্টু এটা পুরো দুঃখ জানতো, কিন্তু কে মারছে এইটা ও জানতো না। মিন্টু জানতো?
আপনি বলেননি?
না,
কেন বলেননি?
বলেননি তখন তো আমার ক্ষতি হইব, কারণ মিন্টু আমারে কাজ করতে ডাকবো, মিন্টুর যদি আমি কাজ না করি তখন তো মিন্টু আমার নামে মামলা করে দিব। আমার এরকম ভয়ও দেখাইছে মিন্টু, বলছে যে সত্য কথা বল যে তোরে কে স্বামীমের এই ঘটনা করছে, তোর এই ঘটনা করছে, মানে ফোনে। তো আমি বলতেছি আমি তো জানি না এটা কে কি করছে, তুই তাহলে সত্য করে বল, আর মাইলে পরে মায়েরা ফেলবো এরকম বেশি আসবে বেশি। আর স্বামীমের সব কিছু যাওয়ার পরে আমি সুস্থ হয়েছি, আমি চলে যাই গাজীপুর। গাজীপুর চৌরাস্তায় চলে যাওয়ার পরে ওইখানে থাকার পরে আমার মানে টাকা পয়সা নাই, কিছু নাই।
ওখানে আপনি কেন গেলেন?
ওখানে তো আমি গেছি,
আপনি তো টাঙ্গাইলও যেতে পারতেন, আপনি তো সিরাজগঞ্জও যেতে পারতেন, কেন গাজীপুর চৌরাস্তা?
ওইখানে আমার চিনা পরিচয় আমার লোক আছে, আমার বন্ধু বান্ধব আছে।
কারা গেলাম?
ওদের কাছে গেছিলাম, ওই যে বাবু আছে, রিপন আছে। গাজীপুর যাওয়ার পরে অনেকদিন দেখে আমার কাছে টাকা পয়সা নেই, কিছু খাইতে পারতেছি না কিছু।
যে 5 লাখ টাকা আপনি মসজিদের পুঁতে রেখে দিলেন,
মিনারের এইখানে যে রাখছিলাম,
সেই টাকাগুলো কি অবস্থা?
ওই টাকাগুলো ওইখান থেকে আমি নিচ্ছি। তো নেওয়ার পরে আপনার মনে করেন এই হোটেলে যাইতাম, আপনার এই কাকলি মোয়াখালী হোটেলে যাইতাম, অনেক হোটেলের দালাল মূলক যা আছে সবাই আমার অনেক ভালোভাবে চিনে, তো ওদের কাছে যাইতাম, এই টাকা এইভাবে দিতে 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 মানে সব শেষ হয়ে গেল। এরকমও দিন আছে, নাইট ক্লাব আছে গুলশান বনানের এদিকে, তো ওইখানে মনে করেন আমি একটা না এক সপ্তাহ দুই সপ্তাহ একটা না থাকতাম, মানে ওইটা থেকে বেরো হইতাম না, কিছু করতাম না, যখন আমি
অবৈধ কাজগুলো করতাম,
অবৈধ কাজগুলো
কোনো ড্রাগ নিতেন?
হ্যাঁ, আমি সিরিজ ব্যবহার করছি যে আমার বাম হাতে
একটু দেখি
সেটার চিহ্ন আছে, এই যে আমি এখানে সিরিজ নিয়েছি।
কতদিন নিয়েছেন আপনি সিরিঞ্জ?
এটা প্রায় অনেকগুলো নিয়েছি, এটা নেওয়ার পরে আমার গায়ের রং এরকম কালো বিচ্ছিরি দেখায়।
একটা সিরিঞ্জের পিছনে কত টাকা যায়?
একটা সিরিজ তখন আপনি দাম নিতে হলে 600 টাকা।
600 টাকা?
আমি বেশি যেটা আপনার ইয়ে কাজ করে বেশি ওইটা দিতাম।
ওকে, যে মেয়েগুলোর সাথে আপনি ভিসতেন, এই মেয়েগুলোর ব্যাকগ্রাউন্ড কি?
এই মেয়েগুলো মানে অনেক দেশের থেকে এসে এসে এখানে কাজ করে টাকার বিনিময়ে। এরকম সুমি নামের একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়, সুমির বাড়ি হলো কুমিল্লা। তো সুমির সাথে আমার পরিচয় হওয়ার পরে সুমির পিছনে আমার 75 টাকা ভাঙা হয়।
এখানে তো আপনি সুমির কথা বলছেন, একটু আগে আপনি ছিলেন কিন্তু গাজীপুরের প্রসঙ্গে, রাইট? এটা কি গাজীপুরে যাওয়ার পরে নাকি গাজীপুরে যাওয়ার আগে?
মানে গাজীপুরে আমি যখন থাইকা 2-3 দিন থেকে আসা পড়ি তখন
চলে আসেন, তখন
এখানে আসি, আইসা আমি আবার ইয়াতে থাকি, টঙ্গি।
টঙ্গিতে থাকেন?
টঙ্গিতে থাকার পরে আমি ওইখান থেকে ওইখানে যাই।
টঙ্গিতে থাকার পর আপনি কোথায় যেতেন?
টঙ্গিতে থাকার পর আমি কাকলি মহাখালী এসব জায়গায় যাই।
কাকলি মহাখালী কোন হোটেলে আপনি যেতেন?
এটা আমি যাইতাম হইলো হোটেল, তারপরে 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 হইলো এগুলাতে যাইতাম।
এই হোটেলগুলোতে? এগুলো কোথায়?
এগুলো আপনার কাকলি
বরণী কাকলিতে
সনি ক্লাবের এখানে। তো সুমির সাথে আমার পরিচয় হওয়ার পরেই সুমির সাথে ওইখানে অনেকদিন যাই, আসা যাওয়া করে ওর সাথে দেখা।
সুমির সাথে কিভাবে পরিচয় হলো আপনার?
ওই হোটেলে যে
ওকে
ওইখানে যাওয়ার পরে তো ওর সাথে প্রতিদিনই আমি আল্লাহ 30 দিন যাইতাম। আমার সাথে একটা লোক আসলো, মামা মামা বলে ডাকতো আমারে, ওর নাম আসলে সুজন। তো সুজন রে দালালরা বলতো যে শাহিন কি কাজ করে, তো সুজন রে আমি শিখাই দিচ্ছি, যদি কেউ আমার প্রতি তোমার কিছু জিজ্ঞাসা তাহলে বলবো ওরা ওদের জুডের ব্যবসা আছে। তো এটা হওয়ার পরে তো সুমির সাথে এখানে অনেক আসা যাওয়া করতাম, দৈনিক আসা যাওয়া করতাম। আসা যাওয়া করার পরে সুমির একদিন আমারও বললো যে দেখো আমাদের তো সম্পর্কটা প্রায় মাস খানিকের বেশি হয়ে যেতেছে, তো তুমি এক কাজ করো আমার সাথে আমার বাড়িতে চলো। আমার বাবা মারে আমি বলছি যে আমার বিয়ে হয়েছে, আমি এখানে আমার হাজবেন্ডের সাথে থাকি। যে আমি যে খারাপ কাজগুলো করে যে বাড়িতে টাকা পাঠাই এটা আমার ফ্যামিলির কোনো লোক জানে না। আমি বললাম হ্যাঁ আচ্ছা, তোমার বাঁচানোর জন্য আমি সব করতে পারি। তো ওর আমার সাথে আমি কথা বললাম, তো আমার যেতে বললো, আমার কাছে তখন বেশি টাকা আসলো না, প্রায় 2-3 হাজার টাকা আসলো। তো সুমি আমাদের নিয়ে যাত্রাবাড়ি স্থানে যায়। তো ওইখানে যাওয়ার পরে আমি টিকিট মিকিট কিনি, 2টা টিকিটই কিনি, ওর জন্য একটা আমার জন্য একটা। কিনার পরে তো সুমির বললাম যে আমার কাছে তো টাকা নেই বেশি, এরকম এরকম বিষয়, তাহলে তুমি আগে একা চলে যাও, কমলা ঠমলা আপেল মুপেল এগুলো কিনে দিলাম। ওরা অনেক কিছু কিনে দেওয়ার পরে ও চলে গেল। আমি এর 2 দিন পরেই ফোন দিয়েছি, ফোন দিয়ে আমি এখানে গেছি প্রায় আপনার 3,75,000 টাকা নিয়ে আমার বাড়িতে যাই।
3,75,000 টাকা নিয়ে?
হ্যাঁ, যাওয়ার পর ওরে নিয়ে মার্কেটে গেলাম। ওরে হাতের চুড়ি নাকফুল কাপড় চোপড়, ওদের বাড়ির জন্য কাপড় চোপড়, আমার কাপড় চোপড় সব কিছু কিনে নেই এখানে, এভরিথিং কিনে নেওয়া যাওয়ার পরে।
একটা জিনিস যেটা যে সুমি কি জানতো যে আপনি এই ধরনের কাজ করেন?
না, সুমি এটা জানতো না, সুমি জানতো আমার জুটের ব্যবসা আছে। আর এছাড়া আমি ওর সাথে কি করতাম, আমি বিয়ারের বোতল নিয়ে যেতাম, তারপরে ইয়াবার টেবলেট এগুলো নিয়ে যাইতাম। নিয়ে যাওয়ার পরে ওরে দিয়া খাওয়াইতাম, আমার খাওয়া দিত, তো খাওয়ানোর পরে ওর আমি টাকা পয়সা দিতাম, 1500-2000 টাকা দিতাম, যে তুমি হিসাব করবা যে কটা লোকের সাথে তুমি মেলামেশা করবা 1500-2000 টাকা পাইবা, ওই কটা লোকের সাথে তুমি মিশবা না। ওর মানে এটা আমি বললেই টাকাটা দিই,
বাকি মিশতে পারবে?
হ্যাঁ, পরে মিশুক না না আমার চোখের সামনে তো ওইটা আমি দেখতে পারতেছি না।
আপনি ওকে কি বলতেন, স্টপ করতে বলতেন?
আমি বলতাম যে তুমি এই টাকাগুলো যদি তুমি করো তাহলে আমার টাকাগুলো তুমি হালাল ভাবে করে নেবে, আমার এই টাকাগুলো যখন তোমার দিছি তুমি হিসাব করবে যে লোকগুলার এই টাকাগুলো আমি দিছি ওইগুলা লোকের সাথে তুমি ফিজিক্যাল করবে না। তো আমার বলতো আমি কার সাথে বলতাম, তো তখন ওই চলে যেত, তখন সব টাকা পয়সা দিয়ে আমি ওর সবকিছু মিঠাই রাখতাম। তো ওই সুমির বাড়িতে যাই, তো যাওয়ার পরে আমার ও নিয়ে গেল অনেক টাকার বাজার সব।
This track was downloaded from FusionBD.com.
তো যাওয়ার পরে সুমির বাবা অনেক লোভী আসলো, ওদের ঘর বাড়ি মানে এরকম ঠিক আসলো না, ওর একটা বোন আপনার ইন্ডিয়া থাকে, আর একটা বোন একটু পেরা, ওর বিয়ে দিতে পারতেছে না, বিয়ের কাজ করবো চলতেছে। তো আমার কাছে যে টাকাগুলো আসল আমার নিজের ভাইবা, আমি ওই টাকাগুলো ওনারে দিচ্ছি যে আপনি আপনার মেয়ের বিয়েটা চালায় না। তো আমি ওখানে 27 দিন আছিলাম ওই সুমির স্বামীর হিসাবে, কিন্তু সুমি জানাইছে যে আমি ওরে বিয়ে করছি, কিন্তু অরিজিনালি আমি ওরে বিয়ে করিনি। তো সুমি আমার, আমি সুমির সাথে মানে কোনো ফিজিক্যাল কোনো রিলেশন আসবো না, এইভাবে মানে ওদের ওর বাবা মারে বুঝাইতাম যে হ্যাঁ আমরা আসি বাসায়। এটা করার পরে ওর ছোট বোনটার বিয়ে হলো, ওর নাম আসলো জ্যোৎস্না, যেটা ছোট টেরা আসলো। তো জ্যোৎস্নার বিয়ে হওয়ার পরে আমার টাকা পয়সা মানে অনেকগুলো ওরা হাতায় এনেছে। আর বাবা বললো যে বাবা এখানে তুমি আর কি করবা, আর আমারও নিয়ত ছিল যে আমি ঢাকার শহরে আর আসবো না, ওইখানেই থাকবো, আর বিয়ে শাদী করে ওইখানে থাকবো। তো ওর বাবা কি করলো যে বাবা এখানে আর কি করবা, এখানে গাছের ব্যবসা করলো অনেক টাকা লাভ হয়, তুমি আমার টাকা দাও আমি গাছের ব্যবসা করি তোমার এনে। তাই আমি ওনারে টাকা দিয়ে দিয়েছি, সব টাকা দিয়ে দিয়েছি, শুধু আমার কাছে 1000 টাকা রাখছি মানে আমার চলাফেরা করার জন্য, যে লাগলো তোমার থেকে চাইলে দিন। ওই টাকাগুলো নেওয়ার পরে ওর বাবা কি করলো, চক্রান্ত করে ওর বাবা কয়েকদিনের জন্য অন্য জায়গায় গেছে গা। তোরা সবে কান্নাকাটি করলো যে আমার বাবা তো এরকম চলে গেছে গা, বা এরকম কি হয়েছে বলতে পারি না এরকম এরকম বিষয়। তো সুমির আমি বললাম কি হলো সুমি এরকম বিষয়, তো তোমার কাছে টাকা যেহেতু নেই তোমার সাথে আমার কোনো রিলেশনও নেই, তুমি এখন আসতে পারো। তো এইটা আমি ওইখানে লোকেরে জানাইছি, ওইখানে লোকের কাছে আমি কোনো বিচার পাইনি। তো আমার সবাই মানে দূর দূর করে তারা গেছে। তো আমি তারপর আইসা পড়ি, আইসা এমনি হয় প্যারিস ওঠে, আবার আমি যোগ দিই আমার বাবা মার সাথে। বাবা বললে মানে ভুল হবে, বাবা তো থাকে লাল ভাইটা, এখানে ওনার আরো দুইটা ওয়াইফ।
এই যে ঘটনাগুলো আপনার করতেছে এখন, বাবার কথা একবারও আসছে না, বাবার কি কোনো রিলি ছিল না আপনার?
না, বাবা তো চিন্তা করতেছে আমার তো আরো ছেলে পেলে আছে, মানে আমি আসি না আমার মা আছে, এই জিনিসটা আমার বাবা
মাথায় ঘামাতো না,
মাথা ঘামাইতো না, মানে আমাদেরকে দূরে দূরে থাকতো। তো আসছি প্যারিস রোডে, আসার পরে কি করলাম, ওই যে ওদের থেকে আমি শিখেছি ওই যে কেচিং ব্যবসায়ী, কেচিং এর ব্যবসাটা শিখেছি। তখন আপনার ওই N70 সেটটা যখন নামছে, তো ওই সেটটা আমি কি করলাম 8000 টাকা দিয়ে গুলিস্তানের থেকে আমার এক বন্ধু নাম হলো লাবলু, ওর থেকে আমি সেটটা সেকেন্ড হ্যান্ড কিনে নিয়ে যাই। কিনে নিয়ে যাই 10টা কেচিং নিয়ে গেলাম, কিনা কিনা নিয়ে কেচিং গুলো বানালাম, বানায় জায়গায় জায়গায় মনে করেন যাইতাম, ভালো ভালো স্থানে যায় দেখতাম, আপনার চেহারা মাপতাম যে কে একটা চালু লোক, কে বলো কে মানে এইসব। তো তখন এই কেচিং এর ব্যবসায় বলা হয়তো যে জানু আর হলো নল, জানু অর্থ মানে ছেলেটা চালু অনেক স্ত্রী, আর নল অর্থ মানে ওই মানে
ডাউন
ডাউন। ওই লোকগুলার যে বাড়ি মারতাম যে ভাইয়া এখানে মোবাইল মার্কেটটা কোথায়, আর ওইটাও বলতে চাইতেছি যে কিচেনটা কিভাবে আমি তৈরি করতাম। তো যে শাটারের ভিতরে যে এক প্রকারের আংটা আছে না, ওই যে তালা মারার জন্য, তো ওই আংটা কি করতাম, দুইটা আংটা দিয়ে আপনার সুপার গ্লুক দিয়ে ওই কিচেন এর ভিতরে বসাইতাম। তো বসে সুপার গ্লুক মেরে দিতাম, মেরে দিয়ে আপনার এক্সাই করলে যে রিপোর্টটা বের হয় মানে ওই যে প্লাস্টিকের, ওইটা কিন্তু ওই কাগজটা ডিসপ্লে এর ভিতরে সুপার গ্লুক দিয়ে লাগাইতেন। তো লাগাইলে মনে করে সেট বন্ধ করলে আর ওইটার কালার কিন্তু একই দেখা যায়, এরকম দিয়া বসায় তারপরে সুপার গুলো কি পড়ে রয়ে যাবে। আপনার ফর্ম দিতাম, নরম ফর্ম দিতাম যে চাপ দিলে এটা নরম লাগবে, তাহলে পাবলিক বুঝতে পারবে যে এটা অরিজিনালি আছে।
ওকে,
এইটা দিয়া বানিয়ে সুপার গুলো চারিদিকে লাগাই দিতাম, লাগাই দিয়ে এটা কোমরে রাখতাম যেটা 2 নাম্বার, আর যেটা অরিজিনাল এটা রাখতাম হলো সামনের পকেটে। তো ওই যাইয়া ওই নলের বাড়ি মারতাম যে ভাইয়া এখানে মোবাইল মার্কেটটা কোথায়, ও যদি চিনতো তাহলে বলতো যে ভাই মোবাইল মার্কেটের দিকে। তো বলতাম ভাই আচ্ছা এখানে মোবাইল মার্কেট না ছিলাম, এখানে কি কোথাও সেকেন্ড হ্যান্ড সেট বিক্রি করা যায়?
প্রিয় শ্রোতা, এই জায়গাটিতে বিরতির ঘন্টা বেজে গেছে, আমরা মাত্র 4 মিনিটের একটা বিজ্ঞাপন বিরতি নিতে চাই। 4 মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি শাহিনের জীবনের গল্পে। আমরা আরো একটি SMS পোল দিচ্ছি আপনাকে, আপনার কনফিউশন লেভেলটা কোথায় রয়েছে এখন এই মুহূর্তে জানার জন্য। আমি বারবারই বলছি যে স্টোরি ক্যান বি স্টপড, দরকার হলে যাহা বলিব সত্য বলিব আজকে এখানেই শেষ হয়ে যাবে, আমরা পরবর্তী সেগমেন্টে যাব না, কিন্তু সেটা অবশ্যই আসতে হবে আপনার ভোটের জায়গাটা থেকে। আপনি যদি মনে করেন ও যা এখন বলছে সেটাকে বিশ্বাস করা যায়, বিশেষ করে ওর ছবিগুলো দেখার পরে, তাহলে আপনি বলতে পারেন ইয়েস। আপনি যদি মনে করেন যে না, ও যেটা বলছে সেটা বিলিভ করার মতো না, সেটা বিলিভ করা যায় না, তাহলে আপনি লিখবেন নো। অবশ্যই প্রথমে টেক্সট করবার আগে ABC লিখতে হবে, ABC স্পেস ইয়েস অথবা নো, তারপর লিখতে হবে 2221 নম্বরে। ফিরে এসে আমরা জানিয়ে দেবো SMS পোলের রেজাল্ট। 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি।
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব,
প্রিয় প্রিয় শ্রোতা, চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি। যাহা বলিব সত্য বলিবতে আমি আর জি কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং আমার সঙ্গে রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিব আসনে শাহিন, আর আমার সঙ্গে রয়েছে অবশ্যই আমার টিম মেম্বাররা আর জি সুমন ও সাউন্ড এডিটর মঞ্জু। আমরা পরবর্তী জায়গাতে যাওয়ার আগে কম্পিউটারের কাছ থেকে জেনে নিতে চাই কি অবস্থায় রয়েছে আমাদের শ্রোতারা, তাদের বিশ্বাসযোগ্যতার লেভেলটি। চলুন জেনে নেই SMS পোলের রেজাল্ট।
Yes, 67%. No, 20%. No comments, 13%.
এখন আমরা দেখতে পাচ্ছি যে কম্পিউটার বলছে 67% yes, 67% বলছে yes, কারণ তারা কিছুটা হলো কনফিউশন দূর হয়েছে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে 20% বলছে হচ্ছে নো, এবং বাকি 13% বলছে হচ্ছে বুঝতেই পারছেন নো কমেন্টস। ওকে, আমরা ফিরে যেতে চাই আপনার কাছে আবারও। আপনার জন্য সুখের খবর হচ্ছে যে লোকজন আপনাকে বিলিভ করছে কিছুটা হলো ঘটনার পর্যায়ে। আমি একটু সামনের দিকে নিতে চাই, আপনি যেটা বলছিলেন যে সুমির সাথে সম্পর্ক চুকে বুকে যাওয়ার পরে আপনি ঢাকা শহরে এসে মোবাইল দিয়ে ধান্দাবাজি কিছু একটা করার কথা, তো এখানে সামনে থাকতে হচ্ছে ভালো মোবাইলটা, পিছনে থাকতে হচ্ছে নকলটা। ওকে, তারপর
তারপরে যে আপনি রিস্টানে জিজ্ঞাসা করতাম যে ভাইয়া এখানে মোবাইল মার্কেটটা কোথায়, যদি বলতে পারতো যে মোবাইল মার্কেট এদিকে না,
মানে আপনার কাস্টমারের কাছে, তাই তো, মানে যাকে আপনি টার্গেট করেছেন।
জি, তো তখন আমি পকেটের থেকে সেটটা বের করে বলতাম যে আচ্ছা এই সেটটা কি এখানে বিক্রি করা যাবে কোথায়, তো তখন তো একটা N70 সেটের দাম হলো 15,000-16,000 টাকা। তখন যদি দেখে যে এত দামি একটা সেট ওর কাছে তো কম দামে রাখতে পারবো, তো এটা বিশ্বাস করে তো বলতো যে ভাই সেটটা তো আপনি বিক্রি করবেন কত টাকা, তো আমি বলতাম যে সেটটা আপনি আগে দেখে নেন, সেটার ভিতরে তো অনেক কিছু থাকতে পারে বাকি, মানে ওর ভিতরে আমি আগে ঢুকতাম, ওর বিশ্বাস জিনিসটা আমি বুঝাইতাম যে আমি সত্যিই একটা জিনিসটা সমস্যার ভিতরে পরে বিক্রি করতেছে, তো বলতো জি ভাই এত দামি সেট এটা বিক্রি করবেন কি, তো তখন বলতাম জি ভাইয়া এরকম এক মেয়ের সাথে সম্পর্ক করেছিলাম, তো মেয়ের নিয়ে ভাই গিয়ে পড়ছি, ওই মেয়ে আবার আমার সবকিছু নিয়ে ভাই গিয়ে গেছে, এখন আমি যে বাড়ি যাবো আমার ওই গাড়ি ভাড়াটা নাই, তো তখন এই জিনিসটা বলার পরে তো আমরা বলতো যে দাম কত, তো বলতাম 10,000 টাকা দিব, তো বলতো কি না 10,000 না এত দিব, 5,000-6,000 টাকা বলতো, তো তখন
আবার আলটিমেটলি দাম ছিল কত ওই সময়টাতে,
15,000-16,000। তো তখন তো বলতাম যে ভাইয়া আচ্ছা যদি আমার টাকা যদি কম হয়ে যায়, তো বলতাম যে ভাইয়া আমারও তো সেটটা বিক্রি করে একটা সেট কিনতে হবে নাকি, তো বলতো হ্যাঁ, তো আপনি কাজ করেন আমার ওই 6,000 টাকা না 7,000 টাকা দেন, মানে আমি একটু বাড়াইয়া বলতাম যে 7,000 টাকা দেন আর আমার সিমটা লাইন রাখার জন্য একটা সেট দেন, তো বলতো থাকলে এত কম দামে যেতে পাইতে সেটা নিয়ে আসলি, পিসের ব্যাট কভার খুললেই ক্যামেরা হয়, আবার ফ্ল্যাশ লাইট আছে, তো তারপর ও নিত ওই সেট দিত, তো বলতাম কি ভাই আপনার সিম খুলেন আমিও সিম খুলি, তো এটা খোলার পরে আপনার দিয়ে দেবো, তো আপনি টাকা পয়সা আগে রেডি করেন, তো টাকা মুখে গুনে রেডি করতো, আমি সিম খুলা মুখে নিতাম, মুখে নিয়ে আবার ওই জিনিসটারে হাতে রাখতাম, সেটটারে হাতে রেখে ওর গলায় হাত দিতাম, দিয়ে বলতাম কি যে চলেন ভাইয়া এখানে তো অনেক লোক সন্দেহ করতেছে, অথচ আমাদের লোকই কিন্তু থাকতো, দুজন লোকই যেতাম এটা বিক্রি করতে, দুজন তিনজন, তো বলতাম যে যে ওরা সন্দেহ করতেছে চলেন আমি জিনিসটা আপনার সামনে দেবো, সামনে আপনার পকেটে ঢুকে দিন, আপনি নিয়ে পরে যা দেখেন, নাহলে ভাই ওই ধরতে পারলে আপনার সেটও যাইব আবার আমার টাকাও যাইব, তখন তো সেটটা আপনার হয়ে গেছে না, পরে কি করতাম কাঁধে হাত দিয়ে যাইতাম ওর এদিকে তাকাতে দিতাম না, তো ওই যেটা অরিজিনালি ওইটা ভরতাম কোমরে পিছনের সাইডে, আর যেটা ডুপ্লিকেট ওইটা আনতাম হলো সামনের পকেটে, তো চার্জারের পিন তো থাকতো না, চার্জারের পিনের এদিক দিয়ে ধরে ওর পকেটে ঢুকিয়ে দিতাম, ওই নিয়ে দৌড় মারতো, আর আমি ওইখান থেকে আসা করতাম।
কতগুলো অপারেশন করেছেন আপনি এরকম?
আপনার এইটা প্রায় 200-250 ফোন বিক্রি করছি আমি,
200-250
এটা বিক্রি করতে আমি রাঙামাটি যাইতাম, তারপরে এই যে কুমিলা ফেনি এইসব জায়গায় যাইতাম, ভালো ভালো দূরে দূরে যাইতাম, নবীনগর সিটি সদরের সামনে ফার্ম গেট, তারপরে কাকলি মোয়াখালী, তারপরে গুলিস্তান যাইতাম।
কত টাকা পেয়েছেন সর্বোচ্চ আপনি এটা করে?
এগুলো করে ভালো টাকা কাজ করেছি কিন্তু পারি নাই, ওই আমি আবার ওই সুমি থেকে ছিন্ন হওয়ার পরে থেকে আমি ওই টাকাটা কামায় প্রত্যেক দিনে আবার ওইখানে যেতাম, ওই হোটেলে যেতাম কাকলে, তো অনেক টাকা পাওয়ার পরে ওই 200-250 ফোন বিক্রি করে ভালো টাকাই পেয়েছি, কিন্তু খাইতাম আর খালি ওইখানে যেতাম।
একদিন আপনি ধরা পড়েন?
হ্যাঁ, একদিন ধরা পড়ছিলাম আপনার ইয়াতে 10 নম্বর গোল চক্করে ধরা পড়ছিলাম, ধরো আমি কাস্টমারের বাড়ি মারতেছি যে ভাইয়া আমি তো ফোনটা বিক্রি করবো এরকম, তো ওইখানে অনেকগুলো সেট আমি খাওয়াইছি, খাওয়ানোর পরে বোধ হয় থানায় অবজেকশন জানাইছে, তো আমার ধরছে, ধরার পরে আমি ওরা বললাম যে স্যার আমার কাজই হইলো এটা, আপনি যেটা নিয়ে ধরছেন আমি এটা না, আমি অরিজিনালি সেট বিক্রি করতে চাইছি, আপনি দেখেন আমার চেক করে আমার সাথে কিছু পাননি কি, তারপরে ওর আর বুঝতে পারে নাই, আমি মানে অনেক ভাবে ওরে বুঝাইয়া বলছি প্রশাসনের লোকের। তো তারপরে 3,000 টাকা দিছি উনারে, 3,000 টাকা দেওয়ার পর আমারে ছেড়ে দিছে
পুলিশ। ওকে,
আর এই দিকে ঘুরাইছে 2 নম্বরের এদিকে, পরে আমারে
ওরা গায়ে হাত তোলাচ্ছে পাকি,
এমনি 4-5টা বাড়ি দিয়েছিল
পুলিশ দিয়েছিল বাড়ি।
হ্যাঁ, বাড়ি দেওয়ার পরে আমারে নিয়ে ঘুরেছে, আবার বিরিয়ানি মিরিয়ানি খাওয়াইছে।
পুলিশের সাথে স্বীকার করেছিলাম যে হ্যাঁ আমি এলিয়েন হামলা করি?
না, আমি ওইটা তারে বলিনি, আমি বলছি যে আমি অরিজিনালি সেটটা বিক্রি করছি।
3টা বাড়ি দিয়েছে, বিরিয়ানিও খাইছে, 3,000 টাকাও নিয়েছে।
3,000 টাকা আমি জোরে কেন দিয়েছি?
সেটটা নিয়ে নিয়েছে আপনার কাছে?
না, সেটা ওরা রাখছিল। তো আমি আবার বাসায় বলছি যে বলবেন আমি সেট আপনার ঘর থেকে চুরি করে নিয়ে গেছিলাম, আমি সেটটা আপনার এটা সেটা আমার না, আমার মানে আমার লোকেরই মানে ওটা বুঝাই আমি নিতেছি। পরে যা বলছে আমার যেটা খাবার মারছে যে তুই আমার ভাই হইয়া তুই কেমনে ঘরে থেকে সেট চুরি করে এনে বিচ্ছা ভালো হইতেছে। পরে প্রশাসনের লোক বলছে বুঝছে যে পুলিশের যেটা মনে হয় সত্যি বাসার থেকে চুরি করে এনে বিক্রি করছে। পরে 3,000 টাকা দিছে, পরে সেট দিয়ে দিছে। তো দেওয়ার পরে এরকম টাকা কামাই, খাই, মদ খাই, তারপরে মনে করেন গাঁজা খাই।
বাড়ির সাথে কোনো যোগাযোগ ছিল?
হ্যাঁ, বাড়ির সাথে যোগাযোগ আছে তখন সরাসরি, আমি তখন থাকি আমার বাড়িতে। আমার প্রচুর একটা রিলেশন এত গভীর ভাবে জড়া হয়। তো হওয়ার পরে আমি বেশি দিন ওর সাথে মানে প্রেম করিনি।
শুরুতে আমরা যেটা পেলাম 12 বছর বয়সে আপনার কাছ থেকে, আপনি ওখানে এক ধরনের প্রতিকালার মতো থাকতেন। তারপরে যেটা পেলাম আপনি কন্টিনিউয়াসলি বিভিন্ন আবাসিক হোটেলে গিয়েছেন, মেয়েদের সাথে অনেক সম্পর্ক করেছেন, স্টিল আপনি যেটা বলছেন সেটা এই ধরনের একটা সম্পর্ক। এর বাইরে কোনো মেয়ে সংস্পর্শে আসার কি সুযোগ হয়েছে আপনার কোনো সুস্থ স্বাভাবিক সম্পর্কে?
না না, ওইটা আমি করিনি।
সম্পর্ক সুযোগই হয়নি আপনার তার সাথে মেশার কোনো? মেয়ে
আমি অনেক চান্স পেয়েছি কিন্তু আমার ওইটা আমার মনের ভিতরে থেকে চাইতো না,
ভালো লাগতো না।
না, আমি চেষ্টা করছি যে আমি খারাপ, আমি খারাপ জগতের লাইনের একটা মেয়ে বিয়ে করে আমি ভালো বানাবো, মানে আমার ভিতরে একটা জিনিস থাকতো। তো এই ধরনের একটা মেয়ে বিয়ে করছিল, ওই আমাদের ওইখানে থাকতো নুরুলাম মামা। তো ওই হোটেলের একটা দালাল আছিল, ওনার সাথে ওই মেয়ের সম্পর্ক আছিল। সম্পর্ক হওয়ার পরে উনি মেয়েটারে বিয়ে করে ওই মেয়েটারে ভালো বানাইছে। তো উনি ভালো বানানোর পরের থেকে উনি অনেক লাভবান হয়েছেন, উনি ওইসব কাজ সব ছাইরা দেয়া। তো ভালো,
আপনি এরকম ওই নুরুলামকে দেখে ইন্সপায়ার হয়েছিলেন যে আপনি এরকম একটা মেয়েকে এখানে ভালো পথে নিয়ে আসবেন?
হ্যাঁ, উনি আমারে বলছিল যে দেখ বাবা আমি তো অনেক খারাপ কাজ করছিলাম, আজকে দেখ তোর এই চাচির কারণে আমি অনেক ভালো হয়ে গেছি, তো তুইও যদি এরকম করতে পারো তাহলে তুইও ভালো হবে। তো তারপরে আমি ওই লাখির সাথে আমার মানে সম্পর্কটা হয় আবার ওই হোটেলে যাওয়ার সময়। তো ওর সাথে সম্পর্ক হওয়ার পরে অনেকদিন সম্পর্ক করি। তো করার পরেই আমি ওরে জানালাম যে দেখো এভাবে এই কাজ কতদিন করবো, ওই দেখো আমি তখন বাড়িতে যেতে পারতেছি না, আমার এরকম এরকম বিষয় যে আমার বাবা মা আমার একটা বোবা একটা ছেলে লোভে বিয়ে দিতে চায় টাকার লোভে। আমি বললাম যে তো তোমার এইসব ইয়ের থেকে তুমি কি বাঁচতে চাও? কয় হ্যাঁ, আমি তাহলে তুমি তোমার আমি বিয়ে করবো। ওরাও বললো আচ্ছা তাহলে তুমি আমাদের যদি বিয়ে করো তাহলে আমার কি কাজ করতাম আগে, তুমি আমাদের এইসব বইলা বইলা ছোট বানাইবো না। আমি বলছি না তোমার কখনো আমি এগুলো বলবো না। তো আমি আমার সব কিছু জানাই দিছি পরে যে দেখো আমিও তো এরকম এক খারাপ আছিলাম, তো তোমার দিকে চায় আমি এসব সব এখন ছেড়ে দিতে চাই। মানে তখন ওরা এই কথাটা বললাম, বলার পরে আমার একদিন কি করলো ওই নিয়ে নরসিংদি চলে গেল।
নরসিংদি তোর বাড়ি না? নরসিংদি গিয়ে কি করবে?
নরসিংদি ও মানে যে মহিলার আন্ডারে এখানে আইছে ওইখানে আমার নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে ওই মহিলারা বললো যে দেখো খালা এটা আমার হাজবেন্ড, এরকম এরকম বিষয় আমার ওইখানে যে হাজবেন্ড বলা দিল। তো খালা আমার বললো যে বাবা দেখো এরকম এরকম বিষয় মেয়েটা অনেক ভালো আছে, তুমি যদি ওরে ওরে নিয়ে সুখে শান্তিতে থাকো তুমি দোয়া করো। তো ওই আন্টি আমারে কি করলো 10,000 টাকা দিল, মানে ওর টাকা ওইখানে জমানো আসলো। 10,000 টাকা দেওয়ার পরে আমি কি করলাম আমার বাড়িতে ওই মেয়েরে নিয়ে সরাসরি আমার বাড়িতে এসে বললাম, আমার মারে ফোন দিছি যে মা দেখো আমার তো এরকম এরকম আমি বিয়ে শাদী করে ফেলছি। আমার মা বলতেছে তো বাবা যেহেতু তুমি বিয়ে শাদী করে ফেলছি তাহলে তুমি বউ নিয়ে বাসায় আসো জলদি। তখন আমার আম্মা আমার প্রচুর বিশ্বাস করে। তো তারপরে বউরে নিয়ে আইছি, আমার আম্মা প্রচুর খুশি। তো আমার বড় আন্টি আইছে, ওনারা কি করলো কাজী মজিদ এখানে বিয়ে শাদী করলো, মানে ওনারা বিশ্বাস করতেছে না। তো তারপরে সবাই জিজ্ঞাসাবাদ করতেছে মেয়ের বাড়ি কই, তো মেয়ের বাড়ির ঠিকানা তো মেয়ে দিতেছে না, মানে ওর পরিচয়টা তো আমার দিতেছে না, লাখি লাখির পরিচয়টা আমার দিতেছে না।
এর আগেও আপনাকে দেয়নি?
না,
তার আগেই আপনি বিয়ে করে ফেলেছেন?
হ্যাঁ, আমি চিন্তা করছি আমার তিনিও তো আমি ওরা ভালো বানাবো,
সুতরাং যত খারাপই হোক না কোনো সমস্যা নেই। হ্যাঁ,
আমি ওরা ভালো বানাবো, আমি ওরা অনেক কিরা কোশ্চেন দিয়ে ওরে বলতে চেয়েছি যে দেখো লাখি সবাই আমার তোমার পরিচয়টা জানতে চেয়েছে, তো তুমি আমারে বলো প্লিজ দয়া করে বলো আমি তোমার জিনিসটা আমি যেহেতু ইয়ে হোক আমি মানানসই করে নেব। তো আমার কাছে বলতে চান, বলে যে আমার কিউ নাই। তো আমি বললাম যে মা ও তো হিন্দু, এই জন্য মানে ওরা ভাগের এনে বিয়ে করছি, ওর বাবা মা এই জন্য ওরা আর আমার মাইনা নেয় না। এইভাবে থাকতেছে থাকতেছে হঠাৎ করে কি হলো, শুধু 11,000 টাকা আর আমার আম্মার কানের জিনিস নিয়ে ও চলে গেল।
কোথায় চলে গেল?
ও চলে গেল হলো আপনার ময়মনসিংহ।
আপনাকে জানিয়েছে যে আমরা কোথায় যাচ্ছি?
না, কোথায় যাচ্ছে?
আমরা চুরি করেছে।
হ্যাঁ, ও চলে গেল। তো ও মমিসিং চলে যায়। চলে যাওয়ার পরে ও কি করলো, মমিসিং এর থেকে আসলো সিএমবি, মানে ওর সাথে যে আরো কয়েকটা মেয়ে আসলে এইসব কাজ করতো ওর সাথে মিলা। তো ওই মেয়েদের সাথে ওয়াইসা থাকতেছে। তো আমার ফোন দিছে, দেখো শাহিন তুমি এসে আমাদের নিয়ে যাও, আমি যা করছি এটা ভুলের দ্বারাই করে ফেলাইছি, এরকম এরকম বিষয়। তো তখনও ও আমারই কিন্তু ঠিকানাটা দিল না, শুধু বলছে ময়মনসিংহ, কিন্তু ময়মনসিংহ হচ্ছে ওর বাড়ি, গ্রামের বাড়ি, সেটা বললো না। তো ও এক নম্বর সিএমবি আইছে গাজীপুর, তা আমি ওরহন থেকে নিয়ে।
মানে আপনার সাথে বিয়ে হওয়ার পরেও কি ধরনের কাজও চালিয়ে গিয়েছে?
না, তখন ওর ভাইয়ের সাথে রিলেশন আছে, ওর ফুফাতো ভাই।
ফুফাতো ভাইয়ের সাথে আগে থেকে রিলেশন ছিল?
আগে থেকে রিলেশন, কিন্তু আমি ওটা জানতাম না। আমারে বলছিল যে আমার একটা ভাই আছে, আমি ওর সাথে মানে রিলেশন আসলো আমার, কিন্তু না আমি ওরে চাই না, ও আমারে চাই। কিন্তু ওদের দুজন দুজনের ভিতরেই মানে মিলটা আসলো, কিন্তু আমার এটা বলে নাই তখন। তো তারপরে ওই ওরে আমি সিএমবি থেকে নিয়ে আসলাম আমার বাড়িতে। তো আমার মা বলতেছে কি রে বাবা আমার জিনিস কই, তোর ওয়াইফ কই? তো আমি বললাম কি যে আমার ওয়াইফ তো এরকম জায়গায় বেড়াইতে গেছে আমার এই এক লোকের লোক। আমি মানে বাসায় রাত্রে থাকতাম না, সারাদিন তো কাজের নাম দিয়ে বাইরে থাকতাম। তো আমার ওই এক্সরে নিয়ে এলাম, এই যে আমার মা বলতেছে কি রে কানের জিনিস কম, কি লাখি পড়ছে এরকম আর বিষয় হারায় ফেলছে। পর রাখলাম বাড়ির কেউড়ে বসতে দিলাম না যে কোথায় গেছলো। এইভাবে থাকতে থাকতে আমি এই টিচিং এর ব্যবসাটা ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমার অনেক কষ্ট হইতেছে, চলাফেরা খাওয়া দাওয়া অনেক কষ্ট হইতেছে। তো এখানে আমার অনেক সমস্যা হয়, মানে যাগর সাথে আমি টিচিং এর ব্যবসাটা করছি, ওর সাথে আমি আর ব্যবসা করতে যাই না, তো ওরা আমার অনেক জ্বালা যন্ত্রণা করে। তো এটা হওয়ার পরে আমার মা কি করলো, আমার নিয়ে সাভার চলে গেল। এখানে আবার আমার খালু থাকে, সাভার আসলে যে আমরা একটা ছোট একটা রুম ভাড়া নিই। এইভাবে আমি গার্মেন্টসে ভর্তি হই, আমার আম্মুও গার্মেন্টসে ভর্তি হয়, আর আমার ওয়াইফ বাসায় থাকে। তো মনে করেন আমার প্রেগনেন্ট হয়ে গেল, আমার মেয়েটা হইলো। তো মেয়েটা হয়েছে আপনার মে মাসের 20 তারিখে। মেয়ের বয়স যখন 6 মাস, আস্তে আস্তে এরকম হইতে হইতে মানে ওই ঘরের ভিতরে যখন আমার মেয়ে হয়েছে তখন থেকে ঘরের ভিতরে যেন ওই কিরকম একটা অশান্তি সৃষ্টি করতেছে।
কেন?
যে তুমি এরকম করতেছো, তুমি ওরকম করতেছো, কিন্তু ও আমার থেকে প্রচুর টাকা নিছে থাপায়, বুঝছেন ভাইয়া? মনে করেন ওই দেশের বাড়িতে পাঠাইছে, আমি নিউজটা পরে পাইছি। তো রোজার 1-1.5 মাস আগে ও আমার মেয়েটারে নিয়ে, যখন ওর বয়স 2 মাস হইব, তো তখন আমার মেয়েটারে নিয়ে ওর গ্রামের বাড়িতে চলে যায়। গ্রামের বাড়িতে চলে যাওয়ার পরে আমরা ফোন দেয়।
তার আগ পর্যন্ত কি আপনি ওর বাড়ির ঠিকানা জানতেন?
না,
তার আগ পর্যন্ত জানেন
না।
আপনি জানার চেষ্টাও করেননি?
আচ্ছা, জানার চেষ্টা করছি। এক কথায় বলতেছে যে আমার কেউ নেই দুনিয়ার ভিতরে তুমি ছাড়া।
কোথায় জন্মেছে, কি হয়েছে কিচ্ছু বলতো না?
না, কিচ্ছু বলতো না, সব গোপনীয় ভাবে, মানে ও নিজেই জানতো না এরকম ভাবে।
এই মানুষটিকে আপনি বিশ্বাস করতে পারতেন?
হ্যাঁ, বিশ্বাস করতে পারতেন। ও যে আমার মেরা ফেলবো, ভালো যে আমার থেকে টাকা নিবো, নিয়ে ওটা তো আমার সত্যতার টাকা না, ওটা তো আমার অসত্যতার টাকা। তো তারপরে ওই 2 মাসের বাচ্চাটা নিয়ে চলে গেল ওদের গ্রামের বাড়ি। তো আমার আম্মা আর আমি অফিস থেকে পুরো কান্দা কাটি, আমার আম্মা তো আমার মেয়ের জন্য পুরো পাগল, আমিও পুরো পাগল, ওরে এক নজর না দেখে থাকতে পারি না। এটা কান্দা কাটি, রাত্রে ফোন আইছে প্রায় আপনার 12:30-12:30 বাজে। জি শাহিন, আমার এইভাবে বলতেছে যে শাহিন আমি তো তোমার মেয়েরে নিয়ে চলে আসছি, যদি তুমি আমারে আর তোমার মেয়েরে চাও তাহলে তুমি ময়মনসিংহ আসো, কয়েকদিনের ভিতরে আমার এসে নিয়ে যাও। তো বললাম তুমি ময়মনসিংহ কার কাছে আসো? কয় আমার বাড়ি ঘর দর সব এইখানে। তখন তো আমি পুরো অবাক হয়ে গেছি, জি তুমি আমার সাথে এত প্রতারণা করলা, তুমি বলছো তোমার বাড়ি ঘর দর কিছু নেই, আমার কি একটা শখ নেই যে আমার শ্বশুর বাড়িতে যাওয়ার? আমি এত কিছু বুঝি না, তুমি যদি আমার নিতে চাও তাহলে তুমি একা হো, আয়া পরে আমার নিয়ে যাও। এটা জানার পরে গেলাম আমি, আমার আম্মু বললো যে বাবা তুই আমার আর কিছু লাগবো না দুনিয়ার ভিতরে, খালি আমার নাপিন চাটে আর আমার বোটের নিয়ে। তো আমি কি করলাম, আমার কাছে তখন টাকা নেই, আমি বেতন মেতন পাই নাই, ঘরে একটা টিভি আসলে একুশ ইঞ্চি ওই টিভিটা বিক্রি করলাম, একটা ডিভিডি আসলে ওই ডিভিডি বিক্রি করলাম, আর আমার মার কাছে মনে হয় 2700-2800 টাকা আছে, মানে বাজার খাওয়ার জন্য পুরো মাসটা তো আমরা বাজার খাইতে হইতো। তো ওই টাকাটা নিয়ে আমার কাছে প্রায় টাকা হইলো 9,500 টাকা হইলো। আমি ওই টাকা নিয়ে ওদের এখানে রওনা দিচ্ছি আল্লাহর নাম নিয়ে। যাওয়ার পরে ওর বাবা মা বলতেছে যে তোর জামাই এসে, তোর জামাই তো দেহাই যায় গুন্ডার মতো, এরকম সেরকম নানান ধরনের বিচিকিৎসা বলতেছে ওর, মানে ও আগে শিখাই দিছে যে ওর আর ভাত খাওয়ার ইচ্ছা নেই। তো তারপরে আমি অনেক কিছু করে যে দেখেন আমার মেয়েটারে তো রাখতে হইবে, আমি ভুল করছি, আমার মেয়েটা তো আর ভুল করে নেই, আপনি আমার মেয়েটারে আর আমার ওয়াইফটারে দিয়ে দেন আমার কাছে।
তাকে বললাম,
এটা আমার শ্বশুরকে বললাম।
তোর পারিবারিক স্ট্যাটাস কি?
ওই জমির মানুষের জমির ধান কাটতো, ওর আব্বা একজন কবির আছে ছিল, আর বড় বোনটাও একটি মানে বেশি ভালো না।
ওকে, ওর বড় বোনের বিয়ে হয়েছিল?
হ্যাঁ, দুইটা সন্তান জামাই ওর, ওদের কাছে থাকেন, মানে ওদের চরিত্র খারাপ। তো এইভাবে আমি গেলাম, যাই ওরে নিয়ে আসলাম। আসার পরে ওরে নিয়ে সুন্দর মতো সংসার করতেছি করতেছি।
তারপরে নিয়ে আসলাম
নিয়ে আসার পরে আমি একদিন একা গেছি, আমার ফোন দিল যে বাবা তুমি আসো বাড়িতে, মানে আমার সাথে ভালো সম্পর্ক করতেছে, আসো বাবা তুমি এরকম আমার কাছে এরকম এরকম আমরা জায়গা মোগা রাখতেছি, ন্যায় দেখেছো তুমি থাকো, এটা আমার শ্বশুর বলছে।
আপনার ওয়াইফ তখন কোথায়?
তখন আমার কাছে।
ওকে,
নিয়েছি ওরা দেশে থেকে। তো আমি গেলাম, তো যাওয়ার পরে আমার আম্মা আমারে ফোন দিল, জি বাবা তোর শ্বশুর বাড়িতে দেখার আমার অনেক শখ, এতদিন যাবৎ দেখতে পারে নেই, আমার যদি মনটা চায় একটু দেখে। তো চিন্তা করলাম আমার শ্বশুর বাড়ি হলো গরিব, ছন আছে না, ছনের বেড়া দিয়ে মনে করেন ঘর বানানো। তো চিন্তা করলাম কি করবো, আমি আইসা আমার এখানে একটা সিনিয়র ভাই আসলো, ওর নাম হলো ফারুক, ফারুক এসব খারাপ কাজ করতো, ফারুককে এসে বললাম ভাইয়া এরকম এরকম বিষয়, তো কয় শাহিন তুমি চিন্তা করো না কোনো, তুমি আমার টাকা করে দেবো, আমি তোমার এত টাকা দেবো। হিউলি পাঠাইছে, তো ওইখান থেকে চারটা মেশিন ওরা এনে দিয়েছে, আমি শোনার পরে আমার টাকা দেয়।
চারটা মেশিন মানে কি নিলেন আপনি?
একটা হলো 32, একটা 22, একটা ম্যাগজিন, আর একটা এমনি।
কিভাবে আনেন?
আমি আপনার যে বাসে আমি উঠি, তো কচু আছে তো এখানে, আবার বড় বড় কচু হয় অনেক মোটা, কচু সাইডে দিয়ে কাইটা ইয়ে দিয়ে খোঁচায় ওই কচুর ভিতরে থেকে বাইর করে ফেলাইতাম, বাইর করে একটা মেশিন একটার ভিতরে ভরতাম। এরকম 8-10টা কচু আনতাম, 8-10টা কচুর ভিতরে 4টা মেশিন ভরতাম, মানে 4টার ভিতরে 4টা ভরতাম, ভরে মানে আবার মুখটারে আটকে দিতাম, আটকে কাঠি দিয়ে এভাবে মানে ভিতরে জাতা লাগিয়ে দিতাম যেন এটা না খুলে যায়। আমি কি করলাম, আমি যে কোন জায়গায় গেছি এটা আমার মা জানে না, আমার মা জানে আমি ময়মনসিংহ হয়ে আছি। তো আমি যাই ওইখানে টাকা নিয়ে, পরে ওই ছনের ইয়ে নিয়ে বাদ দিয়ে ওইখানে টিন লাগাইলাম, পরে তোষক কিনলাম, লেপ কিনলাম, যে আমার আম্মা ঈশা এখানে কত কষ্ট করব বা বুঝতে পারবো যে শাহিন কত গরিব ঘরে বিয়ে করছে, একটা মাত্র সন্তান, ওরা অনেক কষ্ট পাইব, চিন্তা করে আমি মনে করেন এগুলো করছি। আমার আম্মু আর আসলো না, তখন আসার পর আমি ঘরমর ঠিক করে দিয়েছি, তো আমি আবার ঢাকায় এসে পড়ছি। আসার পরে এখানে সুন্দরভাবে কাজ করতেছে, কাজ কাম করতে 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 টান সমিতি ধরলাম, মানে প্রত্যেক মাসে 2,000 টাকা করে ফেলাইতাম, ওটা প্রত্যেক মাসে একটা করে টান হতো, আমরা 5 জনা ছিলাম, 10,000 টাকা
টান, মানে মানে একজন 10,000 টাকা করে নিয়ে চলতেন।
হ্যাঁ, মনে করেন এটা 10 মাসের জন্য করতাম বা এরকম দিনের জন্য করতাম, 10,000 টাকার টান হইতো 10 মাসের জন্য, এক একজন এক একটা টান দিত, ওই 10 মাস চালাই যাইতো, মানে ওর টাকাই ওই নিতাম।
বুঝতে পেরেছি।
তো এরকম টান পায়া আমি 2টা টান সমিতি করছিলাম, এরকম 2টা টান সমিতির ভিতরে 18,000 টাকা পাইছিলাম, 2,000 টাকা আমরা খরচ গেছে, 2,000 টাকা ওরা রাইখা দিছে। 18,000 টাকা নিয়ে আমি কি করলাম, দেশের বাড়ি গেলাম, যায়া ওইখানে 2টা বকরি কিনলাম, 2টা ছাগল কিনলাম, ছাগল আর 2টা গরু, ছোট ছোট বাচ্চা কিনলাম
শ্বশুর বাড়িতে।
হ্যাঁ, কিনার পরে ওগুলো দিলাম, যেটা পালেন মানে ওরা আমার ওই বুদ্ধি দিচ্ছিল যে তুমি বাবা এরকম এরকম দেশে কিনে মিনা দাও, তুমি ভবিষ্যৎ খারাইবো। আমার মা আর কখনো এখানে যায়নি, আমার ওয়াইফ নিয়ে সুন্দর মতো চলতেছে, আমার মেয়ের বয়স যখন 6 মাস হয় মানে কিছুদিন বাকি থাকে, তখনই আমার ওয়াইফটা আমার ঘরের থেকে প্রায় 1,20,000 টাকার মতো নিয়ে চলে গেছে, আমার মেয়েটারে 1,00,000 ঘরের ভিতরে রয়েছে।
1,20,000 টাকা, নোট অন দ্যাট পয়েন্ট। আপনি তো নিজেই কখনো টান থেকে টান দিচ্ছেন, টান সমিতি থেকে, কখনো মানকুচুর ভিতরে অস্ত্র ঢুকিয়ে নিয়ে কিছু টাকা নিয়ে শ্বশুর বাড়িতে গিয়ে কিছু করেন, 1,20,000 টাকা আপনার ঘরে কিভাবে আসলো?
1,20,000 টাকা কিভাবে পেয়েছি তাহলে আপনারা আমি বলি, আমার যে খালু আছে আমার ওই খালু জায়গা বেচছে 6,00,000 টাকা পাইছে। তো সাভার এলাকাতে ডাকাইত মুখের বেশি, তো সবার ঘরে টাকা মানে এমনি রাখছে আলাদা আলাদা করে, এর নিয়ে তো আমি গাড়ি কিনবো, তো উনি এখন গাড়ি কিনছে একটা প্রাইভেট কার, তো গাড়ি কিনে অনেক টাকা নিয়ে রাখছে, টাকাটা মানে আমাগো না আমার খালু, ওই টাকাটা নিয়ে মানে ফাঁক পাইতে আসলো। অত বউ ওরা সবাই বিশ্বাস করতো যে ঘরের একটা বউ, ওর কাছে তো সব কিছু, তো আমার ওই একটা ওই টাকাটা নিয়ে রাখছে, যেদিন রাখছে এর পরের দিনে নিয়ে রাখছে।
খালু কোথায় থাকতো?
আমার খালু সাভারেই থাকতো।
আপনি কোথায় থাকতেন?
আমি সাভারেই থাকতাম।
তো 6,00,000 টাকা উনি জমি বিক্রি করেছে?
হ্যাঁ, মানে ভাগে পাইছে, সাভারেরই জমি
ভাগে পেয়েছে।
হ্যাঁ, ওনার বোন ওনার ভাই আরো সবাই মিলে।
আচ্ছা, তো এটা বিক্রি করে সে টাকা কিভাবে ভাগ করে রেখেছিল?
হ্যাঁ, টাকা আমার খালুদের ঘরে মানে রাখছে, কিছু আমাদের ঘরে রাখছে, আমি ভাবে রাখছে।
কেন রেখেছে?
রাখছে মানে ওনার জানের একটা ভয় আছে, এইসব জায়গায় কেউ আবার চিন্তা মিন্তাই হয় বেশি,
সেই জন্য ভাগ করে ভাগ করে রেখেছে। ওকে,
তো পরের দিন সকালবেলায় আমরা সবাই অফিসে যাই, তো অফিসে যাওয়ার পরে আমার মেয়েটারা কি করছে, আমার খালার বাড়িতে রেখেছে, তো ওই কই কি আমি ঘরের কাজকাম করুন, তো আমার খালা আবার কি করছে একটু ইয়েতে যাইবো আমার বোনের শ্বশুর বাড়ি, তো আমার মেয়েরা আবার রাইখা গেছে, তো রাইখা যাওয়ার পরে ও কি করছে বাইরে দিয়ে ছিটকে দিয়ে মাইরা আমার মেয়ের ঘুমের ভিতরে রাইখা আবার ভাগছে। পরে আমি আসছি, তো আসার পরে দেখি আমার মেয়ে অনেক কান্নাকাটি করতেছে, কি রকম কান্নাকাটি করে, যাই দেখি আমার মেয়ে কান্নাকাটি করে মানে অনেক অবস্থা প্রচুর খারাপ, আমি আমার তো বইলা যেতে পারতো যে আমি যেতেছি তোমার মেয়েটারে রাইখা, ও আমার কিছু না জানে চলে গেল। তোমার মেয়েটারে দেখে আমার অনেক খারাপ লাগলো।
কত সালের ঘটনা এটা?
এটা এই যে বেশি দিন হইব না, 2012-র কাহিনী। বারো
আজ থেকে কতদিন আগে কাহিনীটা?
আজ থেকে প্রায় 2 বছর 1 মাস।
প্রিয় শ্রোতা, আমরা ফিরছি ঠিক রাত 1টায়, এবং রাত 1টায় ফিরে আমরা ওর জীবনের যে অপ্রিয় সত্যগুলো আছে সেটা শেষ অংশের দিকে আমরা আসবো। একবারে বিধ্বস্ত বিধ্বংসী জীবন বলতে যা বোঝায় এটা হচ্ছে সেটাই, এবং এই এই জীবনের যে পরিণতি বা পরিসমাপ্তি সেটা নিঃসন্দেহে ভালো কিছু নয়, সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। অপরাধ কার ছিল, ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, একটা অপরাধীর জন্ম সমাজে কিভাবে হয়, কিভাবে তারা এই কাজগুলো করে, তাদের হাত পা কত বড়, সেটা আজকের এই যাহা বলিব সত্য বলিবতে কিছুটা হলেও আপনি আজ করতে পেরেছেন। আমরা ফিরে আসছি ঠিক রাত 1টার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে। ওকে দেখতে চাইলে, কোনো প্রশ্ন করতে চাইলে, আপনার কিছু বলার থাকলে আপনি চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/abcradiofm89.2।
যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতার সময় এখন রাত 1টা। আজকের এই যাহা বলিব সত্য বলিবতে এমন একটা সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং গিয়েছি বলবো, সেটা হচ্ছে যদি বলি যে তড়ি কখন ডুববে ডুববে এরকম একটা অবস্থায় যে কোনো মুহূর্তে মনে হয়েছিল যে আজকের এই যাহা বলিব সত্য বলিব আমাকে স্টপ করে দিতে হবে, বিকজ লট অফ কনফিউশন। এবং সেই কনফিউশনের জায়গাটা এখনো কারো কারো অবিশ্বাসের জায়গায়, কারণ আমরা দেখতে পেরেছি লাস্ট SMS পোলে নিয়ার অ্যাবাউট আমরা বলতে পারি যে 30%-এর মতো লোক আজকের এই যাহা বলিব সত্য বলিবকে বিশ্বাস করতে পারছে না। ইটস এ হিউজ অ্যামাউন্ট অফ নাম্বার, ইটস নট এ ম্যাটার অফ জোক। এবং এই জায়গাটা থেকে যাহা বলিব সত্য বলিবকে ক্যারি করতে হয়েছে জাস্ট বিকজ অফ ইয়েস পার্সেন্টেজ, অবশ্যই 50% বেশি ছিল এই কারণে। প্রথমে আমরা যে জায়গাটা দেখেছি ধাক্কা খাওয়ার জায়গা মতো ছিল, যে 45 and 45 ইস ইকুয়াল। কিছু লোক বলছে সমান সমান, লোক বলছে বিশ্বাস করি, সমান সমান লোক বলছে বিশ্বাস করি না। তারপরেও একটা কথা আছে, লাইফ ইজ মিরাকল। জীবনে অনেক কিছু ঘটে যায় প্রিয় শ্রোতা, যেটাকে আমাদের নিজের জীবনের সীমাবদ্ধতার জায়গা থেকে বিশ্বাস করা খুবই কঠিন। যে পয়েন্টটি আমাদের ছিল যে আজকে যাহা বলিব সত্য বলিব থেকে আমরা কি শিখবো, সেটা আমরা আসতে চাই একেবারে শেষের দিকে। তবে আবারও ফিরে যাচ্ছি আমাদের অতিথি শাহিনের কাছে। তো শাহিন, তারপর কি অবস্থা?
তো তারপর ওরা যখন 6 মাসের রাইখা চলে যায়, তো দেখলাম খালি ঘরের ভিতরে রাইখা চলে গেছে 1,20,000 টাকা নিয়ে। তো আমাদের পাশের রুমে যেই
1,20,000 টাকা আপনি কেন রুমের ভিতর রেখেছিলেন, যখন আপনি দেখলেন যে মেয়েটা টাকা চুরি করছে, 11,000 টাকা নিয়েছে, গোল্ড নিয়েছে একটু আগে, তখন 1,20,000 টাকা এটা মানুষের টাকা
না? তখন তো ও আমারে বলছে যে এটা ওর বান্ধবীর একটা কাজে লাগাইছে।
ওটাকে আপনি বিশ্বাস করে ফেলেছেন?
তখন আমি এটা বিশ্বাস করে ফেলেছি,
এবং এই কাজ করে আপনি নেক্সট টাইম আর কোনো সতর্ক থাকেননি এবং তারপরে আপনি এটা রেখেছেন।
জি,
ওই যে ঘটনাটা ঘটেছিল তারপরে আপনার সাথে এই যে ঘটনাটা ঘটলো, এই এর মধ্যে সময়ের ব্যবধান কতখানি?
সময়ের ব্যবধান আছে অনেকদিন।
বৈধ এবং হালাল ভাবে রোজগার করছেন, আর কোন অবৈধ উপায়ে কাজ করতেন?
না না, তখন আমি আয়রন ম্যানে ছিলাম, আয়রন ম্যানে চাকরি করতাম। চলে যাওয়ার পরে আমি মেয়েটারে নিয়ে ছোট থেকে 6 মাস বয়সের থেকে আমার আম্মু আমারে আর চাকরি করতে দিল না, কারণ মেয়েটা আমার ছাড়া কিছু বুঝতো না, মানে সবসময় আমাদের। তো মেয়েটারে যখন মানে কান্নাকাটি করতে ক্ষুধা লাগতো, তো আমি তখন কি করতাম, আমার ফিটার আসল, ফিটারের ভিতরে মনে করেন যে দুধ জাল দেওয়া আমি খাওয়াইতাম ওরে। তো ওর মারে খুঁজতো, তো আমি কি করতাম, ওর পাশে দিয়ে আমি শুয়ে থাকতাম। তো মনে করতো আমি ওর আম্মু, তুইভাবে করে আমি ওরে মানে এত বড় লালন পালন করছি, ও ওরে এত বড় বানাইছি। তো আমার আর চাকরি বাকরি করতে দেয়নি আমার আম্মা, আমি ওরে মানে পালছি, ওরে প্রায় 2 বছরের মতো আমি পালে। ওইভাবে বড় করছে ওরা পাইলা, ওরা পাইলা দিলে এখন আমার মেয়ে এখন অনেক আল্লাহর রহমতে অনেক ভালো আছে।
কত বছর বয়স ওর?
এখন 2 বছর 7 মাস বয়স ওর চলতেছে।
এই সময়টাতে আপনি একইভাবে অনৈতিকভাবে অন্য মেয়েদের সাথে মিশেছেন?
না, আমি কখনো এটা করিনি। আমি চিন্তা করছি আমি টাকার গরমে বা একটা মেয়ের জীবনের সাথে আমি জড়িত হম, আমারও তো একটা মেয়ে আছে, ওরা তো এরকম আল্লাহ না করুক আমি যদি অন খারাপ কিছু করি তাহলে তো আমার মেয়ের উপরে দেওয়া খারাপ কিছু যেতে পারে। তা আমি চিন্তাটা করে এখন সন্দেহ হয়েছে আর কি করে।
কি করেন আপনি?
আমি এখন রঙের কাজ করি।
রঙের কাজ করে?
এই যে আপনার বড় বড় অ্যাপার্টমেন্টে যে রঙের কাজ করা হয় রুমের ভিতরে, বাইরের সাইডে, ভিতরের সাইডে,
বাইরের সাইডে যে বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে,
হ্যাঁ আমি চেষ্টা করি।
তো বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজগুলো করেন, আপনার মনে হয় না যে আপনি যে অপরাধ করেছেন আল্লাহ আপনাকে যে কোনো মুহূর্তে শাস্তি দিক থেকে ফেলে দিয়ে মেরে দিতে পারে?
তো যখন ঝুলে নামি তো তখন ওইটাকে ঝুল বলা হয়, তো তখন আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমি পেটের দায়ে নামতেছি, আমার একটা বাচ্চা আছে, একটা মা আছে। তুমি যদি আমার আগের মতো ভাইব যদি আমার কিছু করতে চাও, যেটা জানের ছেলে নিলে আমার জানটা একটু ভালো রাখবো, তুমি যেটা বললে নিন আমি আল্লাহ সালাম করে। তো আমি দেখি সবার থেকে ভালো, আমি ফার্স্ট হই যে কোনো কাজে, আমি কিছু আমি সবার থেকে ফার্স্ট।
ঝুলের কাজটা শুরু করলেন কিভাবে?
ঝুলের কাজটা আমি শুরু করি সাবারের থেকে আহি, ওইখানে তো কাজের কোনো ইয়ে নেই। তো আমার আম্মু এখন চাকরি করে গার্মেন্টসে, তো আমি আবার এখান থেকে হেনায়া পড়ছি। পাওয়ার পরে ওই জসিম আছে, জসিমের সাথে আমি যে রঙের কাজে মানে ইয়ে করি জড়িত হই।
জসিম কে?
জসিম আমার কন্ট্রাক্টর।
কন্ট্রাক্টর সাথে পরিচয় হয় কিভাবে আপনার?
ও এখানে আমি আসি, আমি যেখানে থাকি এখন লালমাইটা, এখানে জসিম থাকে, তো রঙের কাজ করে। দেখে আমি বয়া ময়া থাকতাম, তো আমার আমার যে চাস্তু ভাইটা আছে বলছে যে ওরে নিয়ে যান। তো এরকম কাজ।
চাস্তু ভাইয়ের সাথে তোমার পরিচয় কিভাবে?
ওই আমার চাস্তু ভাইরা ছোট থেকে এখানে বড় হয়েছে, ওরা এই জায়গার স্থানীয় লালমাইটার।
ওকে,
এরাও এই জায়গার স্থানীয়।
কত টাকা রোজগার করেন আপনি দিনে?
আমার দৈনিক এখন 500 টাকা হাজিরা।
500 টাকা হাজিরা?
জি, 500 টাকা হাজিরা, 50 টাকা আমার লাঞ্চের খরচ হয়, আর 450 টাকা করে আমি বাসায় নিয়ে আসতে পারি।
আপনার বাবার সাথে আপনি পরে যোগাযোগ করেছিলেন?
হ্যাঁ, এইভাবে অনেকদিন যোগাযোগ করছি, আমার মেয়ের সাথে কথা বলেছি। তো ও মানে এক কথাই বলে যে আমার কোনোদিন বিরক্ত করবে না। তো এটা ওরা ফোন দিতাম, আমার মেয়ে কথা বলতে চাইতো যে কথা পড়ছে তো এখন, তো বলে আব্বু আমার আম্মু কই, তো অনেক মিথ্যা কথা বলতাম যে তোমার আম্মু তো অফিসে, তোমার আম্মু তো পাক করতেছে এরকম। তো ওরা জানাইতাম যে দেখো তোমার সাথে তো কথা বলতে চাই, তুমি আমার সাথে কথা না বলো, তুমি মেয়েটার আইসে এটা দেখে দাও। তো ওর নাম্বার বন্ধ করে রাখছে, দেশের একটা নাম্বার আছে, ওই নাম্বারটাই ফোন দিতাম, ওই নাম্বারটাও মানে চেঞ্জ করে এখন ওর সাথে। আমার
কি বলতো?
বলতো যে আমি তো অন্য জায়গায় অন্যজনের সংসার করতেছি, আমার বিরক্ত করে কোনো লাভ নেই।
কেন অন্যজনের সংসার করবে সে?
করতে ওর যার স্বার্থ পূরণ আছে ওর সেটা ওর পূরণ করছে।
কিসের স্বার্থ পূরণ?
স্বার্থ মানে আমার টাকা পয়সা খাইব, মানে ওদের একটা ব্যবসা নিয়ে এটা। এর আগে ওর মানে 2-3 জনের বিয়ে হয়েছিল, সেটাও আমার।
আপনি যান নাই পরে ওর বাড়িতে?
না, ওর বাড়িতে পরে আমি যাইনি।
কেন যাননি?
যাইনি, ওর বাবা মা আমাদের অনেক ভয় দেখাইছে, কিন্তু এখানে আসলে পরে মেরে আমরা বস্তার ভিতরে।
আপনি যে বিয়ে করেছিলেন ওকে, আপনার কোনো কাবিন আছে?
হ্যাঁ, ওই কাগজ আছে আমার সাবারে।
তো ওই কাগজ নিয়ে তুমি পুলিশের দ্বারস্থ হতে পারতাম?
পুলিশের দ্বারা আমি যেতে পারতাম, কিন্তু ওরাও আমারে বলছে যে আমি সংসার করব না, আমি যে অন্য ছেলের সাথে বিয়ে বয়ে গেছি গে, আর আমি তো পড়ালেখার দিক দিয়ে একটু কাঁচা, আমার মানে সিগনেচার বিগনেচার করেছিল কি আর। এইভাবে মানে ও বলছে যে আমি ওরা খুশিভাবে আমি ওরা ছেড়ে দিই, এই নিয়ে মানে অনেক কিছু, কিন্তু আমি এটা ছাড়ি নাই।
আপনি কখনো মানুষ খুন করেছেন?
যেটা বলতে কি, মানুষ খুন করার ভিতরে কি, যখন জগতে আসলাম তো তখন এভাবে মারধর করছি, কিন্তু লাস্ট ফিনিশিং যে পুরো মেরে ফেলছে ওই মারটা আমি দিই না, ওইটা আমার সাথের যে বন্ধুরা আছে লড়ে দিয়েছে।
কয়জনকে করেছেন এরকম?
প্রায় দুইজন রে।
আমার
সামনে দুইটা মানে জিনিসপাতি নিতে গেছি, দিতে দেয় না পুরো মানে কাপ চাপ করে
এরকম
মানে দিয়ে দিছে। যেমন একটা জিনিস চাইছে সে দিতেছে না।
কিসের জিনিস?
যে মানে কিছুর চাবি বা কিছুর ঠিকানা
বাসার ভিতরে ঢুকে?
হ্যাঁ, কিছুর ঠিকানা এগুলো এগুলো চাইছিলাম।
কি কেস ছিল আমি শুনতে চাই, কিভাবে করেছেন ঘটনাটা?
ঘটনা কি, ওই বাসায় গিয়েছিলাম, বাসায় যাওয়ার পরে গেট লক করার পরে থেকে চাবি চাইছি যে আলমারির চাবি দে বা অমুকের চাবি দে, তো দেয় নাই। তো এই নিয়ে মানে কুবাইছি ইচ্ছা মতো।
কি দিয়ে কুবাবেন?
এমনি দাও দিয়ে, চাপাটি মোবাটি রান্ধাবে বলে দিয়ে কুবাইছি।
চাপাটি মাপাটি রান্ধা দিয়ে আপনি যদি বাসায় দেন, আপনার চাপাটি লুকাবেন কই?
চাপাটি তো আপনার ছোট থাকে।
ওকে,
হ্যাঁ, ওই ছোট ওইটাই নিয়ে যাওয়া যেত, একটা যে কোনো ব্যাগের ভিতরে বলে বা কোমরের ভিতরে করে নেওয়া যেত, তো ওগুলো দিয়ে কোবাইতাম। তো কোবানোর পরে তো ওর আবার মাথার ভিতরে আঘাত করতো। তো একজন যে একটা কোপ মারছিল এই জায়গায়, যে আপনি ঢোর আছে না, ঢোরের ভিতরে কোপ মারার পরে ঢোরটা ফাঁক হয়ে যাবে। পরে এখান দিয়ে গরু যেমনি জব করলে চিল্লায় না, এরকম জব করতেছে মানে মারা, এরকম চিল্লায় মারা গেছে ছেলেদের যে পুরুষ লিঙ্গটা এখানে যে দুইটা ইয়া থাকে ওগুলার ভিতরে আপনার ইট দিয়া ইটের উপরে রেখে যে 1 কেজি দিয়ে বাটকার ওগুলো দিয়ে মানে ছেঁচা ফেলাইছিল, ওগুলো দিয়ে মারার পরে মারা গেছে।
আপনারা কি কাজগুলো করতেন? আপনারা কোনো ড্রাগ নিতেন এই কাজগুলো করেন?
হ্যাঁ, ওইটা নেশা সবসময় মানে এটা মানে আপনার ইয়াতে ড্রাগস ছাড়া এই জিনিসটা কখনো হয় না। একটা মানুষ তো সরাসরি কখনো কিছু
কি পরিমাণ ড্রাগ নিতেন, কি ধরনের ড্রাগ নিতেন?
ভালো ওই যে আপনার ফরেনিয়র খাইতাম, মানে ফরেনিয়র কোনটারে বলা হয় ওই যে নাক দিয়ে মনে করেন টান দেয়, ওইটারে
অপারেশন করার আগে এগুলো খেয়ে যেতেন,
সিরিজ ব্যবহার করতাম, তারপরে ওই ফরেনিয়র খাইতাম, এগুলো খাইতাম। খাওয়ার পরে তারপরে যেতাম টেবলেট খেলতাম, খাওয়া দাওয়া করে তারপরে আমরা অপারেশনে বের হইতাম, পরে এগুলো করতাম। তখন মানে মাথার সেন্স থাকতো না, শুধু চেঞ্জ থাকতো কতক্ষণে বের হবো, কতক্ষণে টাকা ভাগ করবো, কতক্ষণে পাবো, এইটা চেঞ্জ থাকতো। আর একটা মানুষের যে মারতেছি না কি করতেছি এটার কোনো চেঞ্জ থাকতো।
মেয়েদের গায়ে কখনো হাত তুলেছেন এসব করতে গিয়ে?
না, একটা মেয়ের গায়ে হাত তুলছি মানে কি, ওর আপনার এই যে ডাইন যে গালটা, এই গালের ভিতরে একটা টান মারছিলাম, তো এইভাবে অ্যান্টিকে নিয়ে অনেকগুলো ফাইসা গেছিল, এই আর কোনো ইয়ে করি।
কি করেছিল সেই সময়টাতে মেয়ে?
তো মেয়েটারে আমার একটা বড় ভাই সিনিয়র গেছে, ও পছন্দ করছিল, ওর সাথে ফিজিক্যাল করবে। তো করার পরে ওর উঠায় আনতে গেছিলাম, ওই মানে ওই সাইডে চেয়েছিল, তো তারপরে ওরে একটা টান দিয়েছিলাম আপনি রিয়া দিয়ে, মদের যে ভাঙা বোতল আছিল ওইটা দিয়ে। কোয়ার্টার বাসায় থাকতো, ওই বাসার ভিতরে ঢুকে মানে ওরে নিয়েছিলাম, মদের বোতল দিয়ে ওর একটা টান মারছি।
বাসার ভিতরে ঢুকেছিলেন?
বাসার ভিতরে। ও তখন তো আমরা কোনো কিছুরও ভয় পেতাম না, তখন তো আমাদের থাকতোই মানে, এই যে আমি এতগুলো কাজ করছি, আপনি একটা জিনিস দিক দিয়ে বুঝতে পারেন, এতগুলো যে কাজ করছি, যাও একটা মামলা হয়েছিল মেয়ের মেয়েরা যখন আমরা, এই যে আপনার এই যে প্যারিস রোডের আপনার একজন ভালো নেতা মেয়ের দর্শন করার পরে মানে একটা মামলা হয়েছিল।
আপনারা করেছিলেন এটা?
হ্যাঁ।
ওইটা কজন মিলে করেছিলেন?
ওইটা আপনার সাতজন মিলে, গেছিলাম 11 জন, কিন্তু 7 জন এটা রেপ করছে।
7 জন মিলে রেপ করেছিলেন?
হ্যাঁ। মেয়ে বয়সে আসলে
আপনিও তার মধ্যে একজন, তার মানে আপনি রেপও করেছেন।
মানে যেটা সত্য কথা কি, আসলে তো আমি সত্য বলার জন্য মানে ওইটাই মানে মেয়ের করার পরে আমাদের নামে এই মামলাটা করে।
তারপর
তখন মিন্টু প্রচুর পরিমাণে টাকা ঢাইলে আমাদেরকে এটা থেকে উদ্ধার করে, আমাদের নামে একটা লাল কালি পর্যন্ত কোনো জায়গায় পড়তে দেয়নি মিন্টু। এরকম মানে আমার
মেয়েটার কি হয়েছিল?
মেয়েটার কি হয়েছিল, মেয়েটারে পরে মেডিকেলে আসলো, মেয়েটা আমার বয়স্ক আসলো।
ওকে, দিস ইজ ইনটলারেবল। ফার্স্ট অফ অল, একটা মানুষের জায়গাটা থেকে এগুলো মেনে নেওয়া খুবই 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 ডিফিকাল্ট। তবে এটা ঠিক প্রিয় শ্রোতা, এই সমাজে যে এই ধরনের দুর্ধর্ষ ঘটনা প্রতিনিয়ত ঘটছে বা ঘটছে না, সেই জায়গাটিতে আমাদের কোনো বিতর্ক থাকার কোনো অবকাশ নেই। কারণ আমরা দেখি যে ঘরের ভেতরে ঢুকে গলা কেটে ফেলে চলে গেছে ওই বিল্ডিংয়ের, ওই অ্যাপার্টমেন্টের, কেউ কিছু জানেনি। দ্য বেস্ট এক্সাম্পল ইজ দুজন সাংবাদিক দম্পতির কথা আমরা বলতে পারি, সাগর রুমি হত্যাকাণ্ড। এখন পর্যন্ত আমরা জানি না কে করেছে, কারা করেছে, এগুলো এখনও তদন্তাধীন। এইরকম ঘটনা যখন অ্যাপার্টমেন্টে ঢুকে ঘটে এবং কারা করেছে সেটা যখন না জানা যায়, তখন ও যখন এইগুলো বলছে যে আমরা অ্যাপার্টমেন্টে ঢুকে এসব করতাম, বিভিন্ন কিছু করতাম, এবং এই ধরনের ঘটনাগুলো বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনার জায়গা থেকেই বিবেচ্য। তবে এটা ঠিক যে মানুষের বিশ্বাসের যে ভ্যারিয়েবলগুলো থাকে সেই ভ্যারিয়েবলের জায়গাটা কিন্তু যুক্তি নির্ভর, এবং যুক্তিটা আসলে আপনি কিভাবে বসবাস করেন সেটার উপরে। পত্রিকার বাইরের দুনিয়াটাকে যারা প্রতিনিয়ত পত্রিকা পড়েন, পত্রিকাটাকে বিশ্বাস করেন, গণমাধ্যমটাকে বিশ্বাস করেন, তার বাইরে যে একটা দুনিয়া আছে সেই দুনিয়াটা যে অনেক সময় গণমাধ্যমে আসে না, পত্রিকাতে আসে না, সেই পত্রিকার উপর ডিপেন্ড করা মানুষগুলো বিশ্বাস করতে পারেন না সেই বিষয়গুলো। কারণ তারা যেটা মনে করেন যে এই ধরনের ঘটনা ঘটেছে এটা তো পত্রিকাতে আসেনি, এই ধরনের ঘটনা ঘটেছে তো রেডিওতে শুনিনি, এই ধরনের ঘটনা ঘটেছে এটা তো আমি পাশে কখনো দেখিনি। কিন্তু আপনার দেখার বাইরের জগৎটাও অনেক বড়, দেখার বাইরের জগৎটাও অনেক অনেক বেশি অবাক করার মতো। সেই জায়গাটি থেকে আপনি যদি এই ছেলেটিকে আজকে দেখেন তাহলে প্রত্যেকটি ঘটনা এখানে দিয়ে হবে। ওর আজকে যে বলা, সেই বলার জায়গাটিতে সবচেয়ে বড় যে অভাবটি ছিল সেটা হচ্ছে ধারাবাহিকতা। ও কোথাও কোথাও একের পর এক জাম্প করেছে, অপ্রিয় সত্যগুলো প্রকাশ করার কন্টিনিউটি জায়গাতে অনেক বেশি সমস্যা ছিল, যে কারণে আমি মুহুর্মুহু প্রশ্ন করেছি এবং প্রশ্ন করে কোনো কোনো জায়গায় আপনাদেরকে বিলিভ করতে পেরেছি, কোনো কোনো জায়গায় আমি বিলিভ করতে পারিনি। শরীরটাকে সামনে ধরলে আজকের ছবিটা আপনাকে ওখানে দেখানোর চেষ্টা করেছি আমরা, সেটা একেবারে খুব দিয়ে এপর ওপর করা, এবং এই ধরনের চেহারা নিয়ে, এই ধরনের অবস্থা নিয়ে একজন রং মিস্ত্রি জীবনের এত বড় দায়, এত বড় ভুল কাঁধে নিয়ে এখানে ভুল স্বীকার করতে আসা, অপরাধ স্বীকার করতে আসার পেছনে হিরোইজমের কোনো কিছু নেই। ওর ছবি আমরা দেখাবো, এবং একই সাথে ও যে কথাগুলো বলেছে সেগুলো কথা বলে মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার কোনো কিছু নেই, কারণ লাখ লাখ মানুষ এটা শোনেন এবং শুনছেন, হাজার হাজার মানুষ ফেসবুককে গালি দিচ্ছেন, ভৎসনা করছেন। সুতরাং একটা মানুষ নিজের জীবনের অপ্রিয় সত্যগুলোকে এখানে এসে বলে বিশেষ ফায়দা হাসিল করবে, সেই ফায়দা হাসিল করার কোনো সুযোগ নেই, একমাত্র গ্লানি পাওয়া ছাড়া। সে কাজটিও করেছে, এবার করার পিছনে একটা উদ্দেশ্য আছে, সেই উদ্দেশ্যের জায়গাতে আমরা যাবো, কিন্তু সেটাতে আসলে ব্যক্তিগত কোনো ইকোনমিক কোনো ইন্টারেস্ট না, অন্য কোনো ইন্টারেস্ট না, আমি যতদূর জানি যে ক্ষমা চাওয়া। এবং প্রিয় শ্রোতা, সেই জায়গাটি থেকে আমরা ওকে বিলিভ করতেই পারি, কারণ একজন মানুষ চেঁচে নিজের ভুল নিজের কাঁধে তুলে নেবেন না, কোনোভাবেই নেবেন না। সমাজে অনেক বড় বড় অপরাধী আছেন যারা ভুল করে চাপা দিয়ে যান, স্বীকার করেন না, হয়তো তারা খুব সুন্দর করে বলতে পারতেন তাদের ভুলের জায়গাটি, এই ছেলেটি আজকে বলতে পারেন না। সেই জায়গাটি থেকে আপনি চাইলে তাকে বিলিভ করলেও করতে পারেন। তবে একটা জিনিস আমরা আজকে পেয়েছি, একটা গাইডেন্স একটা সন্তানকে কিভাবে নষ্ট করে দেয়, এবং একজন মাফিয়ার হাত কত বড় হতে পারে সেটাও আমরা দেখেছি। এবং সেই জায়গাটিতে আমরা শেষ প্রশ্নটা আপনার কাছে থাকবে, আমি জানি উত্তরটা, তারপরে বলছি, তুই কেন স্বীকার করলি?
স্বীকার করতেছি যে আমি তো ছোট থেকে অনেকেই খারাপ কাজ করছি, তো আমি চাইতেছি যে আমার মতো যেন কেউ না করে, আমার মতো যেন এরকম আর কেউ দুনিয়ার ভিতরে এরকম অকারণ কোনো কিছু না করে। আমার এই জগৎটা আসলে অনেক একটা খারাপ একটা জগৎ আসলে, এই জগৎটাতে আমি গেছি আমি জানি, তো এটা না করার থেকে আমি মনে করি কি সৎভাবে যদি 10 টাকা উপার্জন করে দালালুর বোতা দিয়ে ভাত খাওয়া যায় তাও মনে করেন অনেক শান্তি, কিন্তু অকারণের পথে যায় যদি মাংস পোলাও কোরমা খাওয়া যায় তবু সেটা খাওয়া বলা হয় না। তো আমি চাই যে আমার মতো যেন কেউ কোনো দিন এরকম অকারণ কাজ না করে, আমার সবার কাছে এটা আমার অনুরোধ। আর আমি যে ভুল কাজগুলো করে থাকছি বা করে আসছি আমি ওগুলোর জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি, যে আমি ক্ষমা চাইতেছি যে আমার সবাই ক্ষমা করে দেন। আর আমার মতো যদি এরকম কোনো কেউ করতে চান তাহলে সারা জীবনের জন্য লাইফটাকে বরবাদ করবেন। আজকে আমি খারাপ কাজ করছি দেখে মনে করেন আমার কারণে আজকে 2টা জীবন নষ্ট, যেরকম আমার জীবনটা নষ্ট আমার মেয়ের জীবনটা নষ্ট। যদি আমি খারাপ কাজ না করতাম তাহলে আমি খারাপ জায়গায় যেতেও পারতাম না, বা ওইখান থেকে আমি একটা বিয়ে করতে পারতাম না, বা আমি একটা সন্তান জন্ম দিতে পারতাম না, বা আমার এই সন্তানের এত কষ্ট হইতো না, বা আমার এত কষ্ট হইতো না। কারণ আমি তাই সবার কাছে বলতেছি যে আপনারা কাউ কেউ কখনো এই খারাপ পথে যাইবেন না, যদি পারেন বাবা মার কথা শুনবেন, বাবা মার কথা মতো চলবেন, সুন্দর মতো জীবনটারে গড়ার চেষ্টা করবেন, এটাই আপনাদের সবার কাছে আমার চাওয়া। আর আমার আমার জন্য দোয়া করবেন যেন আমি আগামীতে ভালো কিছু করতে পারি, আমার মেয়েটারে নিয়ে আমি সুখে শান্তিতে থাকতে পারি, আমার মা আছে আমার মার নিয়ে যেন আমি ভালোভাবে থাকতে পারি, এটাই সবার কাছে মানে আমার চাওয়া।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে আজকে শাহিনের জীবনের অপ্রিয় সত্য। চলুন দেখি আমাদের এক্সপার্ট প্যানেলে যিনি আছেন, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তিনি এতক্ষণ তো শুনলেন, তো তিনি কি বলেন? ওকে, আমরা ফোনে যোগাযোগ করছি। তো ডক্টর তাজুল ইসলাম, আপনি কি মনে করেন কোন কোন জিনিসগুলো আপনার মনে হয়েছে যে নক করার মতো?
আমি শাহিনের গল্পটা শুনেছি, এখানে কয়েকটা জিনিস বিগত বিষয় আছে, সবগুলি অপরাধের কাহিনীর ভিতরের সঙ্গে কমন জিনিসগুলি থাকে, সেখানেও সেগুলি আছে। যেমন তার বাবা একাধিক বিয়ে করেছে, সেই পরিবেশে সেই পারিবারিক অবস্থান থেকে খুব কম ছেলের মেয়ের পক্ষেই সুষ্ঠুভাবে বিকাশ লাভ করা সম্ভব বা ভালোভাবে বেড়ে ওঠা সম্ভব। দ্বিতীয়ত হচ্ছে যে তার এই যে ব্যক্তিত্বের বিকাশের বা অভিজ্ঞত বিকাশের যে সমস্যা ছিল তার সঙ্গে যোগ যেটা হয় সেটা হচ্ছে অসৎ বা মন্দ বন্ধুদের প্রভাব। এক্ষেত্রেও সে ওই কাজ করতে যেখানে গেছিল সেখানে খারাপ লোকগুলি ছিল, অপরাধীরা ছিল, তাদের সংস্পর্শে এসে সে এমনি ঝুঁকিপূর্ণ ছেলে ছিল এবং ওই খারাপ লোকদের অনুকরণ করে বা তাদের প্রভাবে আমরা পিয়ার ইনফ্লুয়েন্স বলি। কিন্তু এখানে আরেকটা ব্যাপার লক্ষণীয় যেটা আমি সবার জন্য বলতে চেষ্টা করছি সেটা হচ্ছে যে সব অপরাধকে দমন করতে হলে আইনের শাসন দরকার। যখন প্রতিপক্ষরা তার বন্ধুকে মানল নির্মমভাবে এবং তাকেও আহত করলো সেটা কিন্তু সে ভয় পেয়েছে এবং সেই ভয় কিন্তু সে নিজেকে অপরাধ জগৎ থেকে সরিয়ে আনার চেষ্টা করেছিল বা সে একটা মনোভাব পেয়েছিল। আমাদের সমাজে যদি আমরা আইনের শাসন যদি করতে না পারি, যারা অপরাধ করে বেড়াচ্ছে তারা যদি এভাবেই মানে শাস্তিবিহীনভাবে জীবনযাপন করতে পারে তাহলে কিন্তু তারা ভালো পথে ফিরে আসার কোনো সুযোগ নেই। সেই জন্য আমাদের আইন প্রয়োগকারী সংস্থা থেকে শুরু করে আমাদের সমাজের রাষ্ট্রের দায়িত্ব হবে যে দুষ্টের দমন শিষ্টের প্রতিপালন করার যে নীতি সেটা ত্যাগ করা নিয়ে। এর পরবর্তী পর্যায়ে আরেকটা জিনিস লক্ষণীয়, বেশ কিছু গেছিল অনেক মেয়ের সঙ্গে সে সম্পর্ক করতে চেষ্টা করছে, যারা প্রতিপালক গেছে তারও কিন্তু বকে যাওয়া নষ্ট হয়ে যাওয়া মেয়েদের মধ্যে পড়ে অনেকটা, সবাই যদি নাও হতে পারে। সে যেরকম বলছিল শাহিন যে হ্যাঁ আমিও খারাপ তাও খারাপ, এই খারাপের ব্যাপারে পার্থক্যটা হচ্ছে এই, সে কিন্তু প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা মন থাকে যে এক সময় সে কোনো একটা নারী প্রতি আবেগগত ভাবে জড়িয়ে যাবে বা ভালোবাসে পড়ে যাবে, সেই যত বড় অপরাধী হোক না কেন। শাহিনও সেরকম ভাবে ওই মেয়েদের মধ্যে এক প্রথমে একজনের পরে দ্বিতীয় আরেকজনের কাছে একটা মানসিক সম্পর্কে জড়িয়ে গেছিল। ওই মেয়েরা কিন্তু তাদের ওই যে স্বাভাবিক স্বভাব প্রতিটা মেয়েদের যা স্বাভাবিক স্বভাব ওই অপরাধ জগতের মানুষদের মতনই যে তারা এগুলিকে ব্যবসা হিসেবে দেখে, তারা এটাকে ঠিক ভালোবাসা বা মন দেওয়া নেওয়ার ব্যাপারটাকে সেভাবে দেখে না, তাই তারা সেরকমই করছে তার সঙ্গে, এটা তাকে শিখতে হবে। এবং এখানে আরেকটা শিক্ষণীয় ব্যাপার হচ্ছে যে হ্যাঁ অপরাধী মানুষেরও একটা মন থাকে, সেই মন ভালোবাসা পড়তে পারে, এখন সেই ভালোবাসার কারণেই সে কিন্তু দেখেন সে আরেকটা পরিবর্তন এসেছে, সে চাইছিল যে হ্যাঁ সেটা আত্মপ্রবৃত্তি করছে যে ও যে খারাপ কাজ করতেছে সেটা তো সে করতেই পারে, কারণ আমি যখন খারাপ কাজ করছি সেও তো খারাপ কাজের মধ্যে আছে, সে খারাপ কাজ করলেও ভালোবাসার টানে সে বর্ণনা করছিল, হ্যাঁ আমি এবার ভালো হয়ে যাবো এবং তাকেও ভালো করবো। অর্থাৎ ভালোবাসা অনেক কিছু করতে পারে, এখানেও সে একটা কথা। শাহিন এত খারাপ হয়ে যাওয়া সত্ত্বেও তার বিষয়ে যখন ভালোবাসা জন্মগ্রহণ করলো তখন কিন্তু সে নিজে পরিবর্তন হতে চাচ্ছে এবং সে আরও একজনকে পরিবর্তন করতে চাচ্ছে। এই সামগ্রিক বিষয়গুলি আমাদেরকে দেখতে হবে যে খারাপ মানুষগুলিও ভিতরে ভালোবাসা থাকে, তারা ভালোবাসতে পারে এবং ভালোবাসার কারণে তারা বসতে পারে। তবে শাহিনের সর্বশেষ আমার বক্তব্য হচ্ছে যে শাহিন যদি এখন সেই পর্যায়ে থেকে থাকে যে হ্যাঁ এই আত্মভোগী এসে থেকে যে হ্যাঁ আমি খারাপ ছিলাম আমি ভালো হব এবং তার সঙ্গে যারা খারাপ করেছে তার সঙ্গে যারা প্রতারণা করেছে বা তাকে যারা ভালোবাসার বিনিময়ে ভালোবাসা দেয়নি তারা কেন করে, কারণ তারাও তেমন ভালো মানুষ নয়, ঠিক একই রকমভাবে শাহিন নিজেও তেমন ভালো মানুষ নয়। অতএব ভালো মানুষ না হওয়াটা কত ধরনের মানে খারাপ সেটা সে তার সঙ্গে যারা খারাপ ব্যবহার করেছে সেটা থেকে সে শিখতে পারে এবং সে এখন নতুন করে যেটা করতে পারে সেটা হচ্ছে এই যে সে তো বুঝতে পারলো যে হ্যাঁ আমরা খারাপ মানুষ হয়ে গেছিলাম এবং খারাপ মানুষের জগতে যারা থাকে তারা আসলে ভালোবাসা দিতেও জানে না নিতেও জানে না, যেটা সে তার জীবন দিয়ে প্রকাশ করেছে। তাতে আত্মপ্রবৃত্তিটা ভালো করে হয় সে যদি নিজেকে সংশোধন করে নিয়ে চলে আসে তাহলে যারা হারিয়ে গেছে তাদের চলে গেলেও কোনো সমস্যা নাই, সে আরও ভালো মানুষ পেতে পারে, আরও ভালো নারী পেতে পারে, সেখানেও সে ভালোবাসা পেতে পারে এবং সেও ভালোবাসা দিতে পারে। অতএব সে একটা সমাজমুখী জীবনযাপনে চলে আসুক, সে একটা সুন্দর এবং ভালো জীবনে আবার ফিরে আসুক, তাহলে হয়তো আরও ভালো নারী ভালো ভালো সঙ্গী নিজেও আবার পেতে পারে। অতএব সেই দিকেই তাকে এগিয়ে আসতে হবে।
অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় শ্রোতা, ফেসবুক সহ বিভিন্ন জায়গাতে যে কমেন্টস গুলো আপনারা করেছেন সেটা নিয়ে এবং একই সাথে শাহিনের প্রতিক্রিয়া নিয়ে একটু বলি ফিরছি, সাথে থাকবেন আমাদের।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
প্রিয় শ্রোতা, অনুষ্ঠান চলাকালীন সময়ে আমরা বিভিন্ন রকমের প্রতিক্রিয়া পেয়েছি আমাদের ফেসবুকে, মেইলে এবং একই সাথে টেক্সটের মাধ্যমে। অসংখ্য অসংখ্য টেক্সট আজকে এসছে এবং যে কথাটি বলার অপেক্ষায় রাখে না। স্টিল আমি নিজে স্বীকার করছি যে আই এম রিয়েলি কনফিউজ, বাট কিছু কিছু জিনিস আমাদের কাছে পরিষ্কার নয়, যে কারণে ওকে আমাদের এখানে হাজির করতে হয়েছে। বিশেষ করে ওর শরীরের দাগ যেটা আপনারা ফেসবুকে গেলে দেখতে পাবেন। এবং জেডিএসবির এমন একটি প্যাটার্নের শো যেখানে এসে মানুষ হিরো সাজার কোনো সুযোগ থাকে না, বা এখানে আমরা যারা দোষ স্বীকার করতে আসেন তাদের ফেস আমরা দেখাই না, সেই জায়গাটি থেকে কোনোভাবেই লাভবান হওয়ার কোনো সুযোগ নেই এবং মানুষ নিজের অপরাধগুলো এখানে স্বীকার করে, সে কারণে তারা বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখি হয়। তারপরও এই এই এইরকম একটি জায়গায় এসে যখন মানুষ অনেক কি বলবো একেবারে যেটা বিশ্বাস করা যায় না সেরকম কথা যখন বলেন তখন আমাদেরকে সেগুলো প্রশ্নাতীতভাবে বিশ্বাসের জায়গায় মেনে নিতে হয়। যাই হোক, অনেক রকমের কমেন্টস আমরা পেয়েছি, বেশ কিছু কমেন্টস আমরা পড়তে চাই। নীল লিখেছে, আমার অবাক লাগে এত মার খাওয়ার পরেও শাহিন বেঁচে আছে কিভাবে। জামিল লিখেছে, তার পাপের কারণেই তাকে ব্যক্তিগত জীবনে অনেক শাস্তি ভোগ করতে হয়েছে। মেঘলা লিখেছে, প্রথমে কিছুটা অবিশ্বাস্য মনে হলেও শেষ দিকে এসে বিশ্বাসযোগ্য মনে হয়েছে। বর্ণা লিখেছে, শাহিন তার বন্ধুর খুনিদের বিচারের কোনো পদক্ষেপই নেয়নি, এটা তার আরো একটা অপরাধ। মাহি লিখেছে, যে অন্যের রক্ত ঝরায় একদিন তাকেও রক্তাক্ত হতে হবে। আলাউদ্দিন লিখেছে, চাঁদাবাজদের অত্যাচারে আমরা ব্যবসায়ীরা অতিষ্ঠ, ওদের বাজে পরিণতি হওয়াই উচিত। সুমি লিখেছে, আজ একজন শাহিন ভালো হয়েছে, আশা করি তার কথা শুনে শত শত শাহিন ভালো হয়ে যাবে। রুবিনাবার এক বন্ধু আমাদেরকে লিখেছেন, অপরাধীরা যদি এভাবে ভালো হয়ে যেত তাহলে আমাদের সমাজটা কতই না সুন্দর হতো। এবং অসংখ্য অসংখ্য বন্ধু আমাদেরকে কমেন্ট করেছেন যে উই ডোন্ট বিলিভ ইউ। যাই হোক প্রিয় শ্রোতা, আমরা সেদিকে না যাই, আমরা বরং আজকে এই পর্যায়ে আমাদের যিনি অতিথি শাহিন, এই বিভিন্ন রকমের কমেন্টস নিয়ে তার প্রতিক্রিয়া কি মুহূর্তে আমরা আপনাকে জিজ্ঞেস করছি যে আপনি আপনি কি বলতে চান এই যে কমেন্টস আপনি শুনলেন। অনেকেই আপনাকে বিশ্বাস করতে পারে এবং অনেকের জায়গা থেকে আপনাকে মনে করেছে সন্দেহ করার মতো। তাদের উদ্দেশ্যে আপনার কি বলার?
তাদের উদ্দেশ্যে আমার কি বলার আছে, তারা তাদের যেটা বলার আছে তারা সেটাই বলছে, তো আমার যা সত্য আমি তাই বলছি। এখন যদি তারা বিশ্বাস না করে তো আমার তো আর কিছু করার নেই, তো তারা তাদের বিশ্বাস করাতে যে আমি পারতাম তাহলে তাদের বলতে পারতাম, কিন্তু তাদের তো আমি বিশ্বাস করাতে পারতেছি না। তো আমার মানে যা সত্য আমি তাই বলছি, আমি একটুকু মিথ্যা কথা বলিনি, কারণ আমার মিথ্যা বলে এখানে লাভ নেই। কারণ আমি যদি মিথ্যা কথা বলতে আসতাম তাহলে আমার এত বড় রিস্ক নিয়ে আমি এখানে আসতাম না, তাহলে তো আমি ওইখানেই থাকতাম। তো আমি সত্যটা বলার জন্য আসছি যেন কেউ আমার মতো কোনো দিন না করে, এটাই মানে আমার সত্যদের।
প্রিয় শ্রোতা, এই হচ্ছে শাহিনের বলা এবং আপনার জায়গাতে আপনি সন্দেহ রাখতেই পারেন। শুধু একটা জায়গাতেই আপনাকে বলার আছে আমাদের, সেটা হচ্ছে এই যাহা বলিব সত্য বলিব শুনে আপনি যদি সতর্ক হয়ে থাকেন। সতর্কের জায়গাটা হচ্ছে বিশেষ করে যারা বাসা বাড়িতে থাকেন, তারা যারা ভাড়াটিয়া তাদেরকে ভাড়া দিচ্ছেন তাদের সম্পর্কে স্টাডি করে নিন। যারা একই সাথে আমি বলবো যে যে বাড়িতে ভাড়া উঠছেন সেটাও একটু সে বাড়িটা সম্পর্কে খুব ভালো করে স্টাডি করে নিন এবং বাড়িটার সিকিউরিটি সম্পর্কে একটু ভালো করে ধারণা নিন। আর যদি আমি শাহিনের কাছ থেকেই জানতে চাই, শাহিন, যারা এই ধরনের প্রতারণার শিকার হয়েছে আপনার কাছ থেকে, তারা যদি প্রতারণার কাছ থেকে বাঁচতে চায় আপনার সাজেশনটা কি থাকবে?
আমার সাজেশনটা থাকবে যে যারা যে বাড়িওয়ালারা ভাড়াটিয়া ভাড়া দিবে তার সমস্ত ভোটার আইডেন্টি কার্ড বা যে কোনো একটা অ্যাড্রেস নিয়ে ওদেরকে যেন রুম ভাড়া দেওয়া হয়। আর বাড়ির সিকিউরিটিরাও মনে করেন এই কাজটা বেশি করে, তো বাড়িওয়ালার কাছে আমার একটা অনুরোধ যে তারা যেন সিকিউরিটি ঘাটটাকে অনেক শক্তভাবে রাখে, বা যারই ভাড়া দেখ না না দেখ তাদের ভোটার আইডেন্টি কার্ড বা জন্ম নিমন্ত্রণের এইসব সার্টিফিকেট এগুলো ফটোকপি নিয়ে যেন ভাড়া দেয়। আমার এটাই মানে বাড়িওয়ালাদের কাছে আমার অনুরোধ।
অনেক অনেক ধন্যবাদ প্রিয় শ্রোতা, শেষ হয়ে গেল যাহা বলিব সত্য বলিবর মূল সেগমেন্ট, কিন্তু শেষ হয়নি যাহা বলিব সত্য বলিব। আমরা এই পর্যায়ে আপনাদেরকে যেটা বলে থাকি, সবসময় শুনিয়ে থাকি যে আপনি যদি এখানে এসে কনফেস করতে না পারেন এই চেয়ারটিতে বসে, আপনি আপনার জায়গাটি থেকে আমাদের সাথে কনফেস করতে পারেন। সেটা হতে পারে চিঠির মাধ্যমে, সেটা হতে পারে মেইলের মাধ্যমে, সেটা হতে পারে SMS পাঠিয়ে। আমাদেরকে গত সপ্তাহে শেরপুর থেকে চিঠি লিখেছিলেন সরওয়ার্দি আহমেদ, সেই চিঠিটি আমরা এখন আরজে সুমনের কাছ থেকে শুনব। যাহা বলিব সত্য বলিব।
আমি একজন সরকারি চাকরিজীবী। আমার চাকরি চলাকালীন সময়ে একজন অফিসারের সহকারী হিসেবে কাজ করি এবং কাজ চলাকালীন সময়ে আমি অফিসারের ল্যাপটপ নিয়ে একটি সিনেমা দেখি ও পরে ল্যাপটপটি বন্ধ করে রাখি। কিন্তু স্যার এসে যখন ল্যাপটপ খুলে তখন কিভাবে যেন বুঝে যায় তার ল্যাপটপটি আগে কেউ ব্যবহার করেছে, আর এই অপরাধ হিসেবে স্যারের বাসার কাজের ছেলেকে দায়ী করে যার বয়স ছিল মাত্র 10-11 বছর। আর এই অপরাধে সেই কাজের ছেলেকে স্যার প্রচুর মার মেরেছেন। আঘাত সহ্য করতে না পেরে ছেলেটি স্বীকার করে যে সেই এই কাজটি করেছে। এমন সময় অন্য একটি কাজের জন্য আমি স্যারের রুমে যাই এবং দেখি ছেলেটি তখন খুব চিৎকার করে কাঁদছে। তখন স্যারকে অনেক অনুরোধ করে ছেলেটিকে বাইরে নিয়ে আসি, কিন্তু আমি আমার কথা স্বীকার করিনি। পরে ছেলেটিকে অনেক ওষুধপত্র কিনে দিয়েছিলাম, কেননা তার শরীরের অনেক অংশ বেতের আঘাতে কেটে যায়। ছোট ছেলেটির ওই অবস্থার জন্য আমি দায়ী, কেননা অপরাধটি তো আমিই করেছিলাম। যতটুকু বুঝতে পেরেছি স্যারও হয়তো অনুমান করেছিল এই কাজটি আমিই করেছি, কিন্তু স্যার আমাকে কিছু বলতে না পেরে হয়তো এই ছেলেটিকে আঘাত করেছে। আমি অপরাধী জেনেও এখনও তা স্বীকার করতে পারিনি লজ্জায়। পরে আমি সেখান থেকে বদলি হয়ে অন্য জায়গায় চলে যাই। ছেলেটির প্রতিটি বেতের আঘাতের চিৎকার আজও আমার কানে বাজে। আমার এই ভুলটি আমাকে কুড়ে কুড়ে প্রতিটা মুহূর্তে যন্ত্রণা দিয়ে যায়। এই অনুষ্ঠানটি যদি ছেলেটি শুনে থাকে তাহলে যেন আমাকে বড় ভাই হিসেবে ক্ষমা করে দেয়, আর আমার মতো কেউ যেন এই রকম ভুল না করে সেজন্য সবাইকে অনুরোধ করব।
যাহা বলিব সত্য বলিব। সরওয়ার্দি আহমেদ, আপনার এই স্বীকারোক্তির জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনার এই উপলব্ধি লাখো মনের উপলব্ধি হোক এবং একই সাথে যে ভুলটা আপনি স্বীকার করেছেন সেই ভুলের দুনিয়াতে আপনি আর কখনো ফিরে যাবেন না, এটা আমাদের যাহা বলিব সত্য বলিবর অনুষ্ঠানের প্রত্যাশা। প্রিয় শ্রোতা, ধীরে ধীরে পর্দা নামছে যাহা বলিব সত্য বলিব। আজকের মতো আমাদের টিম সাইন অফ করছি আপনাদের সাথে, কিন্তু আগামী সপ্তাহে ঠিক রাত 11:20 এসে আরো একবার আপনাকে বলবো তৈরি হচ্ছে যাহা বলিব সত্য বলিব আসন, কে বসতে যাচ্ছেন অপেক্ষা কিছুক্ষণের, এবং জীবনের চরম অপ্রিয় সত্য নিয়ে কি পরিণতি নিয়ে তিনি আজকে অপেক্ষা করছেন আপনাদের জন্য সেটা দেখার বিষয়। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকুন। ভালো থাকুন এই অর্থে ভালো কাজ করুন, ভালো কাজে সবাইকে উৎসাহিত করুন। আজকের মতো আর জি কিবরিয়া, আর জি সুমন এবং সাউন্ড এডিটর মঞ্জু, সবার পক্ষ থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
This track was downloaded from FusionBD.com.